লাওদিকিয়া নম্বর এক।
দর্শনের উপত্যকার জন্য ইশাইয়ার বিনাশের ভবিষ্যৎবাণী।
দর্শনের উপত্যকার ভার, এখন তোমাদের কি হয়েছে যে তোমরা সবাই বাড়িগুলোর ছাদে উঠে গেছ? তোমরা কোলাহলে ভরা, তুমুল এক নগরী, আনন্দময় নগরী। তোমাদের নিহতরা তরবারির আঘাতে নিহত নয়, যুদ্ধক্ষেত্রে মৃত নয়। তোমাদের সব শাসক একসঙ্গে পালিয়েছে, তীরন্দাজদের হাতে তারা বাধা পড়েছে। যারা দূর থেকে পালিয়ে এসেছিল, তোমাদের মধ্যে যাদের পাওয়া গেছে, তারা সকলে একত্রে বাধা হয়েছে। তাই আমি বললাম, আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নাও, আমি তিক্তভাবে কান্দব, আমার সান্ত্বনা দিতে চেষ্টা করো না, কারণ আমার জাতির কন্যার লুণ্ঠনের কারণে। কারণ এটি দুঃখের দিন, পদদলনের দিন ও বিভ্রান্তির দিন। সেনাবাহিনীর প্রভু ঈশ্বরের দ্বারা দর্শনের উপত্যকায় প্রাচীর ভেঙে ফেলার দিন এবং পর্বতসমূহের দিকে আর্তনাদের দিন। জিসাই বয় শিবন লাভন এবরি বলিছিন।
ঈশাইয়ার গ্রন্থে বোঝা শব্দটি ১৮ বার পাওয়া যায়। এর মধ্যে ১১টি উল্লেখ সরাসরি ধ্বংসের ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে, আর বাকি ৭টি উল্লেখে বোঝা বলতে কাঁধে বহন করা কোনো জিনিস বোঝানো হয়েছে। বোঝা হিসেবে অনুদিত উল্লেখগুলোর মধ্যে মাত্র একটি এমন আছে যা একই সঙ্গে কাঁধে বহনযোগ্য কোনো জিনিসও বোঝায় এবং ধ্বংসের ভবিষ্যৎবাণীকেও নির্দেশ করে। আমি সেই একটি মাত্র উল্লেখটিকেই আলোচনার বিষয় করতে চাই, যেটি হিব্রু শব্দ হিসেবে বহনযোগ্য কিছু বোঝায় কিন্তু একই সঙ্গে ধ্বংসের ভবিষ্যৎবাণীও। তাই শুরুতেই এই পার্থক্যটি তুলে ধরছি, যদিও এ বিষয়গুলিতে আমরা পরে ফিরে আসব।
অধ্যায়টি দর্শনের উপত্যকার সংজ্ঞা সম্পর্কে অস্পষ্ট নয়, কারণ এটিকে দায়ুদের নগর এবং জিরুসালেম হিসেবেও চিহ্নিত করা হয়েছে। দর্শনের উপত্যকা দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ৬ পদের ইতিহাসের সময় লাওদিকীয় অ্যাডভেন্টিজমকে ইঙ্গিত করে। ঈশাইয়া অধ্যায় ২০ উপস্থাপিত ইতিহাসের মাধ্যমে এই সর্বনাশের প্রেক্ষাপট স্থাপন করেছেন, যেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে আশিরীয় রাজা ক্রমে বিশ্ব জয় করছিলেন, যিনি টারতান নামের এক সামরিক নেতাকে মিশরের আশদোদ নামে একটি শহর দখল করতে পাঠিয়েছিলেন।
রবিবারের আইনটি দানিয়েল ১১:৪৫ চিহ্নিত হয়েছে এবং এটি তিনটি গোষ্ঠীকে চিহ্নিত করে যারা রবিবারের আইনের সময় পোপতন্ত্রের হাত থেকে রক্ষা পায়।
যে বছরে টারতান আশদোদে এল, যখন অশুরের রাজা সার্গন তাকে পাঠিয়েছিলেন এবং আশদোদের বিরুদ্ধে যুদ্ধ করে তা দখল করল, সেই সময়ে প্রভু আমোৎসের পুত্র ঈশাইয়ার মাধ্যমে বললেন, যাও, তোমার কোমর থেকে শোকবস্ত্র খুলে ফেল এবং তোমার পা থেকে জুতো খুলে ফেল। তিনি তাই করলেন, নগ্ন ও খালি পায়ে চলতে লাগলেন। তখন প্রভু বললেন, যেমন আমার দাস ঈশাইয়া মিশর ও ইথিওপিয়ার বিরুদ্ধে চিহ্ন ও বিস্ময় স্বরূপ ৩ বছর ধরে নগ্ন ও খালি পায়ে হেঁটেছেন, তেমনি অশুরের রাজা মিশরীয়দের বন্দি করে এবং ইথিওপীয়দেরও বন্দি করে যুবক ও বৃদ্ধ সকলকে নগ্ন ও খালি পায়ে, এমনকি তাদের পশ্চাৎ দেশ উন্মুক্ত রেখে মিশরের লজ্জার জন্য নিয়ে যাবে, আর তারা তাদের আশার বিষয় ইথিওপিয়া এবং তাদের গৌরব মিশর সম্বন্ধে ভীত ও লজ্জিত হবে। আর সেই দিনে এই দ্বীপের অধিবাসী বলবে, দেখো, এই ছিল আমাদের আশা, যার কাছে আমরা অসুরের রাজার হাত থেকে উদ্ধার পেতে সাহায্যের জন্য পালিয়ে যেতাম, তবে আমরা কিভাবে উদ্ধার পাব? ঈশাইয়া ২:১-৬।
দ্বীপবাসীদের উত্থাপিত প্রশ্নটি হল, তারা কিভাবে অসুরের রাজা থেকে রক্ষা পাবে, যিনি দানিয়েলের ১১ অধ্যায়ে উত্তরের রাজা হিসেবেও উপস্থাপিত হয়েছেন।
তিনিও উত্তরের
রাজা মহিমান্বিত দেশে প্রবেশ করবেন এবং অনেক দেশ পরাভূত হবে, কিন্তু এগুলো তার হাত থেকে রক্ষা পাবে, এদম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধানেরা। দানিয়েল ১১:৩৫।
এই পদে যুক্তরাষ্ট্রে রবিবারের আইনকে চিহ্নিত করা হয়েছে এবং দানিয়েলের বর্ণনায় কিছু সূক্ষ্ম দিক রয়েছে যা বিবেচনার যোগ্য। দানিয়েল ১১:৪০-৪৩ পদে পরপর তিনটি পদ আছে যেগুলো সবই দেশসমূহকে চিহ্নিত করে। ৪০ পদে বলা হয়েছে যে ১৯৭৯ সালে পোপতন্ত্র ও যুক্তরাষ্ট্রের দ্বারা সাবেক সোভিয়েট ইউনিয়নকে প্রতিনিধিত্বকারী দেশগুলো সাফ করে দেওয়া হয়েছিল। আধুনিক ইতিহাসবিদরা এই সত্যটি নিশ্চিত করেন।
তারপর পদ ৪২ এ আমরা কান্ট্রিজ শব্দটি পাই, যা পৃথিবী গ্রহের সব দেশকে প্রতিনিধিত্ব করে, কারণ উত্তরের রাজা পোপতন্ত্র মিশরকে দখল করে, যা সমগ্র বিশ্বকে প্রতিনিধিত্ব করে। এটি সূক্ষ্ম দিকগুলোর একটি। তিনটি পদের মধ্যে যার কথা বলছি, সেই দুইটি সূক্ষ্ম দিকের অন্যটি হল পদ ৪১ এবং আবার পদ বালিশ এ থাকা এস্কেপ শব্দটি। এগুলো দুটি ভিন্ন হিব্রু শব্দ, যদিও দুটি এস্কেপ হিসেবে অনুবাদ করা হয়েছে। পদ বালিশ এ এস্কেপ হিসেবে অনুবাদিত হিব্রু শব্দটির অর্থ হল কোনো উদ্ধার না পাওয়া, কারণ যখন জাতিসংঘকে প্রতিনিধিত্বকারী দশ রাজা তাদের একবিশ্ব সরকারকে পোপতান্ত্রিক পশুর নিয়ন্ত্রণে সমর্পণ করতে সম্মত হয়, তখন কোনো পলায়ন নেই, কোনো উদ্ধার নেই।
আর তুমি যে দশটি সিং দেখেছিলে সেগুলো দশজন রাজা, তারা এখনও কোনো রাজ্য পায়নি, কিন্তু পশুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজাদের মতো ক্ষমতা পাবে। তাদের সবার মন এক এবং তারা তাদের ক্ষমতা ও শক্তি পশুর হাতে দেবে। তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মেষশাবক তাদের পরাজিত করবেন, কারণ তিনি প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা, এবং যারা তার সঙ্গে আছে তারা ডাকপ্রাপ্ত, নির্বাচিত ও বিশ্বস্ত। আর তিনি আমাকে বললেন, তুমি যে জলসমূহ দেখেছিলে যেখানে সেই বেশ্যা বসে আছে, সেগুলো হল জনগণ, বহু লোক, জাতিসমূহ এবং ভাষাসমূহ। আর পশুর ওপর তুমি যে দশটি সিং দেখেছিলে, তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে এবং তাকে বিরান ও নগ্ন করবে এবং তার মাংস খাবে এবং তাকে আগুনে জ্বালিয়ে দেবে, কারণ ঈশ্বর তাদের হৃদয়ে তার ইচ্ছা পূর্ণ করার, একমত হওয়ার এবং ঈশ্বরের বাক্যসমূহ পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের রাজ্য পশুর হাতে তুলে দেওয়ার সংকল্প স্থাপন করেছেন। প্রকাশিত বাক্য ১৭:১২-১৭।
এই দশ রাজাকে ঈশ্বরের বাক্যে বারবার উল্লেখ করা হয়েছে। এলিয়াহর কাহিনীতে ইসরায়েলের রাজা আহাব দশটি গোত্রের প্রধান ছিলেন এবং তিনি ইজেবেলের সঙ্গে বিবাহিত ছিলেন। ইজেবেল পৃথিবীর শেষ সময়ে পোপতন্ত্র, এলিয়া তৃতীয় স্বর্গদূতের বার্তার বার্তাবাহকরা, আর আহাব দশ রাজার একজোটের প্রধান। রবিবারের আইনের ভাববাণীমূলক ইতিহাসে জাতিসংঘের নেতা হিসেবে আহাব যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। যখন মিশর আশুরের হাতে পড়ে তখন দানিয়েল ১:২২টি উত্তরের রাজা সদ্যই দশ রাজাকে তাদের রাজ্য পোপতন্ত্রের কাছে সমর্পণে সম্মত হতে বাধ্য করেছে।
আমরা যখন শেষ সংকটের দিকে এগোচ্ছি তখন প্রভুর ব্যবহৃত মাধ্যমসমূহের মধ্যে সম্প্রীতি ও ঐক্য থাকা অত্যন্ত জরুরি। পৃথিবী ঝড়ঝাপটা, যুদ্ধ ও বিরোধে পরিপূর্ণ, তবু এক নেতার পোপীয় ক্ষমতার অধীনে লোকেরা তার সাক্ষীদের মাধ্যমে ঈশ্বরের বিরোধিতা করতে ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যকে দৃঢ় করে সেই মহাধর্মত্যাগী সত্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য সে তার লোকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। একই সঙ্গে সে সত্যের সমর্থকদের বিভক্ত ও ছত্রভঙ্গ করতেও কাজ করে। ঈর্ষা, কুসন্দেহ, কুনিন্দা, বিভেদ ও দ্বন্দ্ব সৃষ্টি করতে এগুলো সে উস্কে দেয়। সাক্ষ্যসমূহ খণ্ড ৭:১৮৮২।
৪১ নম্বর পদে আমরা এস্কেপ শব্দটি পাই এবং ৪২ নম্বর পদেও এস্কেপ শব্দটি পাই, কিন্তু এগুলো দুটি ভিন্ন হিব্রু শব্দ। ৪১ নম্বর পদে এস্কেপ হিসেবে অনুদিত শব্দটির অর্থ পিচ্ছিলতার মতো এড়িয়ে পালানো। এটাই সেই শব্দ যা ইশাইয়া বইয়ের ২০:৬ পদে এস্কেপ হিসেবে অনুদিত হয়েছে। সে দিনে এই দ্বীপের অধিবাসী জিজ্ঞাসা করে তারা কিভাবে সেই আশুরীয়র হাত থেকে পালাতে পারে, যে সে দিনেই ক্রমশ সমগ্র পৃথিবী জয় করছে, যেমনটি দানিয়েল বইয়ের ১১ অধ্যায়ে এবং শাস্ত্রের আরও কয়েকটি অংশে চিত্রিত হয়েছে।
দানিয়েল ১:২৫-২৬, যখন পোপতন্ত্র অথবা দানিয়েলের ভাষায় উত্তরের রাজা অথবা ইশাইয়ার ভাষায় আশুরীয় মহিমান্বিত দেশ যা যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে তা জয় করছে, তখন দুটি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়।
সেই মহিমান্বিত দেশে প্রবেশ করবে এবং অনেক দেশ পরাভূত হবে, কিন্তু এরা তার হাত থেকে রক্ষা পাবে, এদোম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধানেরা। দানিয়েল ১১:৪১।
একটি হল সেই অনেক যারা পরাস্ত হয় এবং অন্য দলটি এদোম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধান হিসেবে উপস্থাপিত হয়েছে। রবিবারের আইনের সময় প্রকাশিত বাক্য ১৮:৪ যারা এখনও বাবিলনে আছে তাদেরকে বেরিয়ে আসতে আহ্বান করে।
আর আমি স্বর্গ থেকে আরেকটি কণ্ঠস্বর শুনলাম যা বলছিল, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বেরিয়ে আসো, যেন তোমরা তার পাপের অংশীদার না হও এবং যেন তোমরা তার মহামারীগুলির কোনোটাই না পাও। প্রকাশিত বাক্য ১৮:৪।
এদোম, মোয়াব এবং আম্মনের সন্তানদের প্রধান হল তারা যারা ফসকে বেঁচে যায়, যেমন ইশাইয়ার ২০ অধ্যায়ে দ্বীপের জাতিসুমো তা করতে আশা করছে।
৪১তম পদে যে অন্য সূক্ষ্মার্থটির কথা আমি বলছি তা হল ৪০তম, ৪১তম ও ৪২তম পদে আমরা দেশসমূহ শব্দটি পাই, কিন্তু ৪১তম পদে এটি একটি সংযোজিত শব্দ, ড্যানিয়েলের মূল কথায় নেই এবং সেখানে থাকা উচিত নয়। সোভিয়েট ইউনিয়নের পতনের সময়ে ৪০তম পদের পরিপূর্ণতায় অনেক দেশ উৎখাত হয়েছিল, এবং যখন পোপতন্ত্র জাতিসংঘকে অধিগ্রহণ করবে তখন অনেক দেশ তার দখলে চলে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রে রবিবার আইনের সময় যে অনেক উৎখাত হবে তারা বহু দেশ নয়, তারা কেবল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টই হতে পারে।
যদি সত্যের আলো আপনার কাছে উপস্থাপিত হয়ে থাকে যা চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনকে প্রকাশ করে এবং দেখায় যে রবিবার পালনের জন্য ঈশ্বরের বাক্যে কোনো ভিত্তি নেই, তবু আপনি যদি এখনও মিথ্যা বিশ্রাম দিনকে আঁকড়ে ধরেন এবং ঈশ্বর যে বিশ্রাম দিনকে আমার পবিত্র দিন বলে ডাকেন তাকে পবিত্র রাখতে অস্বীকার করেন, তবে আপনি পশুর চিহ্ন গ্রহণ করেন। এটি কখন ঘটে? যখন আপনি সেই আদেশ মেনে চলেন যা আপনাকে রবিবার শ্রম থেকে বিরত থাকতে এবং ঈশ্বরের উপাসনা করতে নির্দেশ দেয়। যদিও আপনি জানেন যে বাইবেলে এমন একটি কথাও নেই যা রবিবারকে সাধারণ কর্মদিবস ছাড়া অন্য কিছু বলে দেখায়, তখন আপনি পশুর চিহ্ন গ্রহণে সম্মতি দেন এবং ঈশ্বরের সিলকে প্রত্যাখ্যান করেন। রিভিউ অ্যান্ড হেরল্ড, July 13, 1879।
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের যে কোনো সদস্য যখন তারা বাপতিস্ম গ্রহণ করে প্রথমবার চার্চের সদস্য হন, তখন সাবাথের মতবাদ গ্রহণ করেন এবং তারা সাবাত সম্পর্কে সত্যের আলো অনুসারে জবাবদিহির আওতায় থাকেন।
সাবাথের পরিবর্তন রোমান ক্যাথলিক গির্জার কর্তৃত্বের চিহ্ন বা লক্ষণ। যারা চতুর্থ আজ্ঞার দাবি বুঝে সত্যিকারের সাবাথের স্থলে মিথ্যা সাবাত পালন করার সিদ্ধান্ত নেন, তারা এর দ্বারা সেই ক্ষমতাকেই শ্রদ্ধা নিবেদন করছেন যার দ্বারাই কেবল এটি আদিষ্ট। পশুর চিহ্ন হল পোপীয় সাবাত, যা ঈশ্বর নির্ধারিত দিনের স্থলে বিশ্ব গ্রহণ করেছে। এখনও কেউ পশুর চিহ্ন গ্রহণ করেনি, পরীক্ষার সময় এখনও আসেনি। প্রতিটি গির্জাই প্রকৃত খ্রিস্টান আছেন, রোমান ক্যাথলিক সম্প্রদায় ও এর ব্যতিক্রম নয়। যতক্ষণ না মানুষ আলো পায় এবং চতুর্থ আদেশের বাধ্যবাধকতা উপলব্ধি করে ততক্ষণ কাউকে দণ্ডিত করা হবে না, কিন্তু যখন নকল বিশ্রাম দিন কার্যকর করতে ফরমান জারি হবে এবং তৃতীয় দেবদূতের জোরালো আহ্বান মানুষকে পশু ও তার প্রতিমার উপাসনার বিরুদ্ধে সতর্ক করবে, তখন মিথ্যা ও সত্যের মধ্যে সুস্পষ্ট সীমারেখা টানা হবে। তখন যারা এখনও অবাধ্যতায় চলতে থাকবে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। দ্রুত গতিতে আমরা এই সময়কালের দিকে এগিয়ে যাচ্ছি, যখন প্রোটেস্ট্যান্ট গির্জাসমূহ ধর্মনিরপেক্ষ ক্ষমতার সঙ্গে একত্রিত হয়ে এমন এক মিথ্যা ধর্মকে সমর্থন করবে যার বিরোধিতা করার জন্য তাদের পূর্বপুরুষরা সবচেয়ে ভয়াবহ নিপীড়ন সহ্য করেছিলেন। তখন গির্জা ও রাষ্ট্রের সম্মিলিত কর্তৃত্বে পোপীয় বিশ্রাম দিন বাধ্যতামূলক করা হবে, একটি জাতীয় ধর্মত্যাগ ঘটবে যার পরিণতি হবে কেবল জাতীয় ধ্বংস। পাণ্ডুলিপি ৫৬১, ১৮৯৯।
রবিবারের আইনের সময় তৃতীয় স্বর্গদূতের আলোর ব্যাপারে দায়ী ধরা হবে কেবল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টদেরই, কারণ তখনই কেবল অ্যাডভেন্টিজমের বাইরে যারা আছে তাদের সামনে তৃতীয় স্বর্গদূতের পরীক্ষাটি উপস্থাপিত হবে। রবিবারের আইনের সময় যে অনেকে পতিত হবে তারা লাউদিকীয় অ্যাডভেন্টিস্টরা, কারণ বিচার ঈশ্বরের গৃহ থেকেই শুরু হয়।
সুতরাং শেষেরা হবে প্রথম আর প্রথমেরা হবে শেষ, কারণ অনেককে ডাকা হয় কিন্তু অল্পজনই নির্বাচিত হয়। মথি ২:১৫।
যিশাইয়া পোপতন্ত্রের বিশ্বজয়ের ক্রমবর্ধমান অগ্রযাত্রা সম্পর্কে মিশর ও ইথিওপিয়ার জন্য এক চিহ্ন ও আশ্চর্য স্বরূপ। মিশর হল জাতিসংঘ, ইথিওপিয়া হল যুক্তরাষ্ট্র এবং অসুর হল পোপতন্ত্র। সেই ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের প্রেক্ষাপটে যিশাইয়া বিপর্যয়ের এক ধারাবাহিক ভবিষ্যৎবাণী উপস্থাপন করতে শুরু করেন। ২২তম অধ্যায়টি রবিবারের আইনে উৎখাত হওয়া লাউদিকীয়দের এবং যারা এদম, মোয়াব ও আম্মনের সন্তানদের প্রধানকে বাবিল থেকে ডাকে সেই ফিলাদেলফীয়দের সম্পর্কে।
লাউদিকীয় অ্যাডভেন্টবাদে পরিত্রাণ পাওয়ার জন্য প্রয়োজনীয় চরিত্রের অভাব রয়েছে এবং রবিবারের আইনের সময় তারা প্রভুর মুখ থেকে উগরে ফেলা হয়। আমি এই কথাটি শুধু পরবর্তী বিষয়টি জোর দিয়ে বলার জন্য উল্লেখ করছি। যিশাইয়ের ২২তম অধ্যায় লাউদিকীয়ার হারিয়ে যাওয়ার আরেকটি কারণ নির্দেশ করে, কারণ সেখানে দর্শনের উপত্যকার বিরুদ্ধে সর্বনাশের ভবিষ্যৎবাণী উচ্চারিত হয়েছে। দর্শন হিসেবে অনুদিত দুটি প্রধান হিব্রু শব্দ আছে, একটি ভবিষ্যৎবাণীমূলক ঘটনাক্রমকে বোঝায় আর অন্যটি খ্রিস্টের দর্শনকে বোঝায়।
একটি গির্জার বাইরের বিষয় আর অন্যটি গির্জার অন্তর্গত। ২২তম অধ্যায়ে ব্যবহৃত শব্দটি ভবিষ্যৎবাণীমূলক ঘটনা সংক্রান্ত দর্শন বোঝায় এবং নীতিবচন পুস্তকে দর্শন হিসেবে যে শব্দটি অনুদিত হয়েছে সেটিও একই শব্দ।
যেখানে দর্শন নেই সেখানে মানুষ নাশ হয়, কিন্তু যে বিধি পালন করে সে সুখী। নীতিবচন ২৯:১৮।
দর্শনের উপত্যকার ভার হল এমন এক ভবিষ্যৎবাণী যা পৃথিবীর শেষকালে ঈশ্বরের মণ্ডলীতে দুই শ্রেণীর উপাসককে চিহ্নিত করে। সেবনা দ্বারা প্রতিনিধিত্ব করা এক শ্রেণী হল লাওদিকিয়া, আর অন্য শ্রেণী হল ফিলাডেলফিয়া, যাকে হিলকিয়ার পুত্র এলিয়াকিম প্রতিনিধিত্ব করে। এই অধ্যায়ে দুই শ্রেণীর মধ্যে যে পার্থক্য টানা হয়েছে তা স্বাভাবিকভাবেই দশ কুমারীর দৃষ্টান্তের পার্থক্যেরই সমতুল্য। মধ্যরাতে এক শ্রেণীর কাছে তেল ছিল, অন্য শ্রেণীর ছিল না। তেল প্রতীকটি যে প্রেক্ষাপটে পাওয়া যায় তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন সত্যকে বোঝায়, কিন্তু ঈশাইয়ার ২২ অধ্যায়ে দশ কুমারীর তেলকে দর্শন শব্দ দ্বারা বোঝানো হয়েছে। এক শ্রেণীর কাছে তেল আছে, অন্যটির কাছে নেই।
সারা পৃথিবীর প্রভুর পাশে দাঁড়িয়ে থাকা অভিষিক্তরা একদা সাতানকে আচ্ছাদনকারী কেরুব হিসেবে যে পদ দেওয়া হয়েছিল সেই পদেই রয়েছেন। তার সিংহাসনকে ঘিরে থাকা পবিত্র সত্তাদের মাধ্যমে প্রভু পৃথিবীর অধিবাসীদের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করেন। সোনালী তেলটি সেই অনুগ্রহের প্রতীক যার দ্বারা ঈশ্বর বিশ্বাসীদের প্রদীপগুলোতে অবিরত যোগান দেন যাতে সেগুলো দপদপিয়ে নিভে না যায়। যদি ঈশ্বরের আত্মার বার্তাগুলোর মাধ্যমে স্বর্গ থেকে এই পবিত্র তেল ঢালা না হতো, তবে অশুভ শক্তিসমূহ আলুষের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। ঈশ্বর আমাদের কাছে যে বার্তাগুলি পাঠান, আমরা যখন সেগুলি গ্রহণ করি না তখন ঈশ্বর অসম্মানিত হন। এভাবে আমরা সেই সোনার তেল প্রত্যাখ্যান করি যা তিনি আমাদের আত্মায় ঢেলে দিতে চান, যাতে অন্ধকারে যারা আছে তাদের কাছে তা পৌঁছে যায়। যখন এই আহ্বান আসবে, দেখ বর আসছেন, তাকে অভ্যর্থনা করতে বাইরে বের হ, যারা পবিত্র তেল গ্রহণ করেনি, যারা তাদের অন্তরে খ্রিস্টের অনুগ্রহকে লালন করেনি, তারা মূর্খ কুমারীদের মতো দেখবে যে তারা তাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত নয়। তাদের নিজেদের মধ্যে তেল পাওয়ার ক্ষমতা নেই এবং তাদের জীবন ভেস্তে যায়। কিন্তু যদি আমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে প্রার্থনা করি, যদি আমরা মসির মতো অনুরোধ করি, তোমার মহিমা আমাকে দেখাও, তবে ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে উজাড় হয়ে ছড়িয়ে পড়বে। সোনার নলের মাধ্যমে সেই সোনার তেল আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে, শক্তি দ্বারা নয়, পরাক্রম দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারাই, সেনাবাহিনীর প্রভু বলেন। ধার্মিকতার সূর্যের উজ্জ্বল কিরণ গ্রহণ করে ঈশ্বরের সন্তানরা জগতে আলোস্বরূপ জ্বলে ওঠে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২ জুলাই ১৮৯৭।
ভাববাদীদের আত্মারা পরস্পরের সঙ্গে একমত, আর জাখারিয়ার দুইজন অভিষিক্ত ও প্রকাশিত বাক্যের ২১ অধ্যায়ের দুই সাক্ষী হয়।
দুই সাক্ষী সম্পর্কে নবী আরও ঘোষণা করেন, এরা দুটি জলপাই বৃক্ষ এবং দুটি দীপাধার যারা পৃথিবীর ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছে। তোমার বাক্য, গীতিকার বলেছেন, আমার পদে প্রদীপ এবং আমার পথে আলো। প্রকাশিত বাক্য ১১ কঠার, গীতসংহিতা ১১:১০। এই দুই সাক্ষী পুরাতন ও নতুন নিয়মের শাস্ত্রসমূহকে প্রতিনিধিত্ব করে। উভয় ঈশ্বরের বিধানের উৎপত্তি ও স্থায়িত্ব সম্বন্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য, উভয়ই পরিত্রাণের পরিকল্পনারও সাক্ষী। পুরাতন নিয়মের প্রতিরূপসমূহ, বলিদানসমূহ ও ভবিষ্যৎবাণীগুলি এক আগত ত্রাণকর্তার দিকে ইঙ্গিত করে। নতুন নিয়মের সুসমাচারসমূহ ও পত্রসমূহ বর্ণনা করে সেই ত্রাণকর্তার কথা, যিনি প্রতিরূপ ও ভবিষ্যৎবাণীতে যেভাবে পূর্বে বলা হয়েছিল ঠিক সেইভাবে এসে গেছেন। মহাসংঘর্ষ ৬:৭।
জাখারিয়ার দুই অভিষিক্ত প্রকাশিত বাক্যগ্রন্থের প্রথম অধ্যায়ে চিত্রিত যে যোগাযোগের প্রক্রিয়া সেটিকেই প্রতিনিধিত্ব করে। যে তেল ঐতিহাসিক ঘটনাবলীর ভবিষ্যৎবাণীমূল নেসাদদারিমূলক দর্শন, তা পুরাতন ও নতুন নিয়মের মাধ্যমে প্রেরিত হয়। প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে প্রসঙ্গক্রমে এই দুই সাক্ষীকে মূসা ও এলিয়া হিসাবে শনাক্ত করা হয়েছে। মূসা ও এলিয়া নিজেরাই এক প্রতীক।
যখন তাদের একসঙ্গে উপস্থাপন করা হয়, যেমন রূপান্তরের পর্বতে বা প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে, তখন তারা দুটি ভিন্ন সত্যের প্রতীক। পর্বতে তারা রবিবারের আইন সংকটকালে শহীদগণ এবং ১,৪৪,০০০কে প্রতিনিধিত্ব করে। অপরদিকে প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে তারা পুরাতন ও নতুন নিয়মকে প্রতিনিধিত্ব করে, কিন্তু অ্যাডভেন্টবাদের দৃষ্টিতে তারা আরও বেশি কিছু প্রতিনিধিত্ব করে। ইহুদিদের জন্য দুই সাক্ষী ছিল, ব্যবস্থা ও নবীগণ, যা পুরাতন নিয়মকে প্রতিনিধিত্ব করে, আর খ্রিস্টানদের জন্য দুই সাক্ষী ছিল, পুরাতন ও নতুন নিয়ম। কিন্তু অ্যাডভেন্টবাদের ক্ষেত্রে দুই সাক্ষী হল ঈশ্বরের বাক্য এবং যীশুর সাক্ষ্য। এই কারণেই যোহন পাতমোসে ছিলেন,
আমি যোহন, তোমাদের ভাই এবং ক্লেশে ও যীশু খ্রিস্টের রাজ্য ও ধৈর্যে সহভাগী। ঈশ্বরের বাক্যের জন্য এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য পাতমোস নামে পরিচিত দ্বীপে ছিলাম। প্রকাশিত বাক্য একট নয়।
ঈশাইয়ার ২২তম অধ্যায়ে দুই সাক্ষী, মুশি ও এলিয়া, উপস্থাপিত হয়েছে, তবে অধ্যায়টিতে আলফা ও ওমেগার নীতি প্রয়োগ করলে তবেই তা শনাক্ত করা যায়। এম্মাউসের পথে যীশু তার শিষ্যদের কাছে ভবিষ্যৎবাণীমূলক ঘটনাবলীর দর্শন সম্পর্কে ব্যাখ্যা কোথা থেকে শুরু করেছিলেন তা বিবেচনা করুন।
মোশির থেকেই, অর্থাৎ বাইবেলের ইতিহাসের একেবারে আদি থেকে শুরু করে খ্রিস্ট সমস্ত ধর্মগ্রন্থে তার সম্বন্ধে যে বিষয়গুলি রয়েছে সেগুলি ব্যাখ্যা করলেন। ডিজায়ার অফ এজেস ৭৯৬।
এলিয়া সেই নবী যিনি প্রভুর মহান ও ভয়াবহ দিনের পূর্বে আবির্ভূত হন, আলফা ও ওমেগার নীতির উপর ভিত্তি করে এমন এক বার্তা নিয়ে যা পিতাদের আলফা হৃদয় সন্তানদের ওমেগা দিকে ফিরিয়ে দেয়। মুসা ও এলিয়া বাইবেলের ভবিষ্যৎবাণীর আলফা ও ওমেগাকে প্রতিনিধিত্ব করেন। যদি কেউ তা গ্রহণ করতে পারেন, মুসা ছিলেন উইলিয়াম মিলার। মুসা ও মিলার দুজনেই মারা গিয়েছিলেন এবং অনুপ্রেরণার দ্বারা দুজনকেই উদ্ধারপ্রাপ্ত বলে চিহ্নিত করা হয়েছিল। মুসা অবশ্যই মৃত্যুর পরপরই পুনরুত্থিত হয়েছেন, কিন্তু মিলারের কবরের চারদিকে স্বর্গদূতেরা তার পুনরুত্থান পর্যন্ত অপেক্ষা করছেন। প্রভুর মহান ও ভয়াবহ দিন আগমনের পূর্বে এলিয়া শেষ বার্তাবাহকের প্রতিনিধিত্ব করেন।
ইহুদিরা ঈশ্বরের বাক্যে পূর্বেই ভবিষ্যৎবাণী করা বার্তার ঘোষণা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু ভবিষ্যৎবাণী তো পূর্ণ হবেই। প্রভু বলেন, দেখ, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগেই আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়াকে পাঠাব। মালাখী ৪:৫। এলিয়ার আত্মা ও শক্তিতে একজন আসবেন, আর তিনি যখন আবির্ভূত হবেন লোকেরা বলতে পারে, তুমি খুব বেশি উৎসাহী, তুমি শাস্ত্র যথাযথভাবে ব্যাখ্যা করো না, তোমার বার্তা কীভাবে শিক্ষা দিতে হয় তা আমি তোমাকে বলি। অনেকেই ঈশ্বরের কাজ আর মানুষের কাজের মধ্যে পার্থক্য করতে পারে না। ঈশ্বর যেরূপে আমাকে সত্য দান করেন আমি সেই সত্যই বলব। আর এখন বলছি, যদি তোমরা দোষ খুঁজতে থাকা এবং বিভেদের আত্মা লালন করা চালিয়ে যাও, তবে কখনো সত্যকে জানতে পারবে না। যীশু তার শিষ্যদের বলেছিলেন, আমার তোমাদের বলবার আরও অনেক কথা আছে, কিন্তু এখন তোমরা সেগুলি বহন করতে পারো না। যোহন ১৬:১২। তারা পবিত্র ও চিরস্থায়ী বিষয়গুলিকে উপলব্ধি করার উপযোগী অবস্থায় ছিলেন না, কিন্তু যীশু সান্ত্বনাকারীকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি তাদের সব কিছু শেখাবেন এবং তিনি তাদের যা কিছু বলেছিলেন তা সবই তাদের স্মরণ করিয়ে দেবেন। ভ্রাতৃবৃন্দ, আমাদের মানুষের উপর নির্ভর করা উচিত নয়। মানুষ থেকে বিরত হও, যার নিঃশ্বাস তার নাসারন্ধ্রে, কারণ তাকে কিসেই বা গণ্য করা হবে। যিশাইয় ২:২৬। তোমাদের অসহায় প্রাণকে অবশ্যই যীশুর উপর সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। পাহাড়ে যখন উৎস আছে তখন উপত্যকার উৎস থেকে পান করা আমাদের শোভা পায় না। আসুন, নিচু স্রোতধারা ছেড়ে দিই, আসুন উচ্চ উৎসের কাছে আসি। যদি এমন কোনো সত্যের বিষয় থাকে যা তোমরা বোঝ না বা যার বিষয়ে তোমাদের সহমত নেই, তবে অনুসন্ধান কর, শাস্ত্রের সঙ্গে শাস্ত্র তুলনা কর, ঈশ্বরের বাক্যের খনিতে সত্যের শাফ্ট গভীর পর্যন্ত নামিয়ে দাও। তোমাদের নিজেদের এবং তোমাদের মতামত ঈশ্বরের বেদীর উপর অর্পণ করতে হবে, তোমাদের পূর্বধারণা দূরে সরিয়ে রাখতে হবে এবং স্বর্গীয় আত্মাকে তোমাদেরকে সমস্ত সত্যের মধ্যে পরিচালিত করতে দিতে হবে। সিলেক্টেড মেসেজেস, বুক ১, ৪:১-২।
যিশাইয়া ২২ অধ্যায়ে শেবুনা ও এলিয়াকিম পৃথিবীর শেষ সময়ে, যখন উত্তরের রাজা জিরুসালেমের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে, তখন অ্যাডভেন্টবাদীদের মধ্যে জ্ঞানী ও মূর্খদের প্রতিনিধিত্ব করে। হিলকিয়ার পুত্র এলিয়াকিমের দর্শন ছিল, শেবুনার ছিল না।
যেখানে দর্শন নেই সেখানে মানুষ নাশ হয়, কিন্তু যে বিধি পালন করে সে সুখী। নীতিবচন ২৯:১৮।
ভবিষ্যৎবাণীমূলক বার্তা অর্থাৎ এই পদের দর্শন দুটি বিষয়ে আলোকপাত করে। আপনি যদি ভবিষ্যৎবাণীমূলক আলোর বৃদ্ধি বুঝেন আপনি বাঁচবেন, আর না বুঝলে আপনি মরবেন।
আপনি যদি না বোঝেন তাহলে রবিবারের আইন পরীক্ষায় বিশ্রাম দিন পালন করার জন্য প্রস্তুত হতে পারবেন না, তখন তা হবে খুব দেরি। যখন রবিবারের আইন কার্যকর হবে, লাওদিকীয় অ্যাডভেন্টিস্টরা পরাভূত হবে, তারা আইনটিকে প্রত্যাখ্যান করবে, কারণ তারা সত্যের দর্শনকে প্রত্যাখ্যান করেছে। তাদের কাছে তেল নেই। অনুগ্রহের সময় শেষ হওয়ার ঠিক আগে যে জ্ঞানের বৃদ্ধি উন্মোচিত হয় তারা তা বোঝে না।
কারণ তুমি বলেছ, আমি ধনী, ধন সম্পদে সমৃদ্ধ হয়েছি এবং আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এবং তুমি জানো না যে তুমি দুর্দশাগ্রস্ত, করুণ, দরিদ্র, অন্ধ ও নগ্ন। প্রকাশিত বাক্য ৩:১৭।
ঈশাইয়ার চিহ্ন হল যে তিনি ৩ বছর ধরে নগ্ন ও খালি পায়ে হেঁটেছিলেন। তিনি এভাবে করেছিলেন তার ভাববাদী বার্তায় যারা সতর্ক হবে তাদের সতর্ক করতে, যে যদি তুমি ভাববাদী ঘটনাবলীর দর্শন না বোঝ, তবে তুমি রবিবারের আইনের মুখোমুখি হবে এবং দুর্দশাগ্রস্ত, করুণ, দরিদ্র, অন্ধ ও নগ্ন অবস্থায় বন্দী হয়ে ধরে নিয়ে যাওয়া হবে। ঈশাইয়ার ইতিহাসে এক চিহ্ন ও আশ্চর্য ছিলেন, কিন্তু পৃথিবীর শেষের জন্য আরও বেশি।
এই সব ঘটনা তাদের ক্ষেত্রে উদাহরণস্বরূপ ঘটেছিল, আর সেগুলো আমাদের সতর্কবার্তার জন্য লেখা হয়েছে, যাদের ওপর যুগের শেষ এসে পড়েছে। ১ কুরিন্থীয় ১০:১২
অধ্যায়ের প্রথম ৫টি পদে দাউদের নগর জেরুজালেমকে উত্তাল, আনন্দময় শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা চাঞ্চল্যে পরিপূর্ণ। জাগতিক লোকেরাও যে ক্লাসিক বাইবেলীয় উক্তিটি ব্যবহার করে, সেই উক্তিটি এই অধ্যায়ে ব্যবহৃত হয়েছে এই আনন্দিত, উত্তাল এবং চাঞ্চল্যে ভরা শহরটিকে বোঝাতে। ৩০ পদে তারা উল্লাসের সঙ্গে বলে, চল আমরা খাই ও পান করি, কারণ কাল আমরা মরব। তবুও তারা আনন্দিত হলেও তাদের পুরুষেরা নিহত হয়েছে, তবে তলোয়ারে নয়, যুদ্ধেও নয়। তাই ঈশাইয়া প্রশ্ন তোলেন, তোমার কি হয়েছে?
তাদের যাই পীড়া করুক না কেন, তা তাদের বাড়ির ছাদে উঠতে বাধ্য করেছে।
বাড়ির ছাদে ওঠা সূর্য, চাঁদ ও নক্ষত্রের উপাসনার প্রতীক, এটি আধ্যাত্মবাদের প্রতীক। এই অংশে অ্যাডভেন্টবাদ আধ্যাত্মিক ভ্রান্তির অধীনে রয়েছে।
আর যারা বাড়ির ছাদের উপর আকাশের নক্ষত্রসমূহকে উপাসনা করে, এবং যারা উপাসনা করে ও প্রভুর নামে শপথ করে এবং মালখামের নামেও শপথ করে, আর যারা প্রভুর থেকে মুখ ফিরিয়েছে এবং যারা প্রভুকে খোঁজেনি তাকে নিয়ে অনুসন্ধানও করেনি।
প্রভু ঈশ্বরের উপস্থিতিতে নীরব থাকো, কারণ প্রভুর দিন আসন্ন। কারণ প্রভু এক বলি প্রস্তুত করেছেন, তিনি তার অতিথিদের আমন্ত্রণ করেছেন। আর প্রভুর বলির দিনে এমন হবে যে আমি রাজপুত্রদের, রাজার সন্তানদের এবং যারা বিদেশি পোশাক পরে তাদের সকলকে শাস্তি দেব। সেই দিনেই আমি তাদের সকলকেও শাস্তি দেব, যারা চৌকাঠের ওপর লাফিয়ে ওঠে, যারা তাদের প্রভুদের ঘর হিংসা ও প্রতারণায় পূর্ণ করে। সফনীয় ১:৫-৯।
রবিবারের আইন সংকটের সময় জিরুসালেম হিসেবে প্রতীকায়িত অ্যাডভেন্ট বাদ দর্শনের উপত্যকায় রয়েছে। তেল বা দর্শন দ্বারা প্রতীকীভূত ভাববাদী বার্তাকে যারা প্রত্যাখ্যান করে তারা আত্মাবাদ চর্চা করছে। এ বিষয়টি নিয়ে পল ২ থিসালোনিকীয়দের পত্রে আলোচনা করেছেন। সেখানে আমরা এমনদেরও পাই, সেবনা, যারা সত্যের প্রেম গ্রহণ করেনি,
আর এই কারণে ঈশ্বর তাদের উপর প্রবল বিভ্রান্তি পাঠাবেন, যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে, যাতে যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধার্মিকতায় আনন্দ করেছিল তারা সবাই দণ্ডিত হয়। ২ থেসালোনিকীয় ২:১২।
অবশ্যই পৌল যে সত্য শব্দটি ব্যবহার করেছেন সেটি গ্রিক শব্দ, যা হিব্রু সত্য শব্দ থেকে নেওয়া, আর সেই হিব্রু শব্দটি গঠিত হয়েছে আলফা ও ওমেগার প্রতিনিধিত্বকারী ৩টি হিব্রু বর্ণের সমন্বয়ে। আলফা ও ওমেগার নীতি হিসেবে উপস্থাপিত ওই সত্যকে প্রত্যাখ্যান করা লাওদিকীয়দের ওপর প্রবল ভ্রান্তি নিয়ে আসে, আর সেই ভ্রান্তি হল আত্মবাদ।
নবী ঈশাইয়া বলেন, যখন তারা তোমাদের বলবে পরিচিত আত্মা রয়েছে এমনদের কাছে, আর যারা ফিসফিস করে ও বিড়বিড় করে এমন জাদুকরদের কাছে খোঁজ করো, তখন কি একটি জাতি তাদের ঈশ্বরের কাছেই খোঁজ করবে না? জীবিতদের হয়ে কি মৃতদের কাছে জিজ্ঞেস করা হবে? বিধান ও সাক্ষ্যের দিকে ফিরো। তারা যদি এই বাক্যের সঙ্গে সঙ্গতি রেখে কথা না বলে, তবে তা এই কারণে যে তাদের মধ্যে কোনো আলো নেই। ঈশাইয়া ৮:২-২
যদি মানুষ পবিত্র শাস্ত্রে মানব স্বভাব ও মৃতদের অবস্থার বিষয়ে যা এত স্পষ্টভাবে বলা হয়েছে সেই সত্য গ্রহণ করতে ইচ্ছুক হতো, তবে তারা আত্মবাদের দাবি ও প্রকাশের শক্তি, চিহ্ন এবং মিথ্যা আশ্চর্য কর্মসহ শয়তানের কার্যক্রমকে দেখতে পেত। কিন্তু শরীরপ্রবণ হৃদয়ের কাছে এত প্রীতিকর যে স্বাধীনতা তা ত্যাগ করা এবং যে পাপগুলো তারা ভালোবাসে সেগুলো পরিত্যাগ করার বদলে অসংখ্য লোক আলো থেকে চোখ বুঝে সতর্ক বার্তাকে তোয়াক্কা না করে সোজা এগিয়ে চলে। এদিকে শয়তান তাদের চারপাশে তার ফাঁদ বুনে আর তারা তার শিকার হয়ে পড়ে, কারণ তারা সত্যের প্রতি প্রেম গ্রহণ করেনি যেন তারা উদ্ধার পায়। তাই ঈশ্বর তাদের কাছে প্রবল ভ্রান্তি পাঠাবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে। ২ থিসালোনিকীয় ২:১১ দ্য গ্রেট কন্ট্রোভার্সি পিচনাইশি।
ঈশাইয়ার ২২তম অধ্যায়ে আনন্দময় নগরের পুরুষদের হত্যা করা হয়, কিন্তু যুদ্ধ বা তলোয়ার দ্বারা নয়, তাদের একসঙ্গে বেঁধে পালিয়ে যাওয়া নেতাদের সঙ্গে হত্যা করা হয়।
যদি গির্জা জগতের মতোই পথ অনুসরণ করে তারা একই পরিণতি ভোগ করবে না, বরং যেহেতু তারা অধিক আলো পেয়েছে তাদের শাস্তি অনুতাপহীনদের চেয়ে আরও কঠোর হবে। আমরা একটি জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য সব জনগণের আগে থেকেই সত্যের অধিকারী বলে দাবি করি, তাহলে আমাদের জীবন ও চরিত্র এমন বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সেদিন এখন দ্বার প্রান্তে, যখন ধার্মিকেরা স্বর্গীয় গোলার জন্য মূল্যবান শস্যের মতো আটি বেঁধে জড়ো করা হবে আর দুষ্টেরা আগাছার মতো শেষ মহাদিবসের অগ্নির জন্য জড়ো করা হবে, কিন্তু গম আর আগাছা কাটা পর্যন্ত একসঙ্গে বেড়ে ওঠে। টেস্টিমনিস খণ্ড ৫ ইহাস্য।
যিশাইয়া ২২ অধ্যায় নেতৃত্ববর্গকে ধনুর্ধররা একত্রে বেঁধে ফেলেছে, শেবনাকে গৃহ অধিপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার পদটি হিলকিয়ার পুত্র এলিয়াকিমকে দেওয়া হবে। যিশাইয়া ২২ অধ্যায় ভবিষ্যৎবাণীমূলক ঘটনাবলীর দর্শন দ্বারা উপস্থাপিত বার্তাটি উত্তরের রাজা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জিরুসালেমে উপাসকদের দুই শ্রেণী সৃষ্টি করেছে। এক শ্রেণী স্বর্গীয় গোলাঘরের জন্য বাঁধা হচ্ছে এবং অন্যটি শেষকালের আগুনের জন্য। দুষ্টদের যা বেঁধে রেখেছে তা হল ধনুর্ধররা, যা ঈশ্বরের বাক্যে ইসলামের বহু প্রতীকের মধ্যে একটি।
আর তীরন্দাজদের সংখ্যার অবশিষ্ট অংশ কেদারের সন্তানদের বীর পুরুষেরা হ্রাস পাবে, কারণ ইসরায়েলের প্রভু ঈশ্বর এ কথা বলেছেন ইশাইয়া ১১:৬।
এবং এগুলো ইসমাইলের পুত্রদের নাম, তাদের নাম অনুযায়ী তাদের বংশপরম্পরা অনুসারে ইসমাইলের প্রথমজাত নেবায়ত এবং কেদার এবং আদবিল এবং মিবসাম এবং মিশমা এবং দুমা এবং মাসা, হদার এবং তেমা, জেতুর, নাফিস এবং কেদেমা, এগুলো ইসমাইলের পুত্ররা এবং এগুলো তাদের নাম তাদের নগরসমূহ ও তাদের দুর্গসমূহ অনুযায়ী, তাদের জাতিসমূহ অনুযায়ী ১২ জন রাজপুত্র। আদিপুস্তক ২৫:১৩-১৪।
যখন তারা এই বার্তাটি প্রত্যাখ্যান করেছিল যে বাইবেলের ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে ১১ সেপ্টেম্বর ২০০১-এ ইসলাম যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছিল, তখন অ্যাডভেন্টবাদের নেতৃত্ব ধনুর্ধরদের দ্বারা বাধা পড়েছিল। ৯/১১-র আক্রমণ ছিল সেই বার্তার নিশ্চিতকরণ যা ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় উন্মোচিত হয়েছিল। ৯/১১-তে ইসলামের আক্রমণটি ১১ আগস্ট ১৮৪০-এর সঙ্গে সমান্তরাল ছিল, যখন ইসলামকে সংযত করা নিয়ে একটি ভবিষ্যৎবাণী মিলারের প্রধান ভবিষ্যৎবাণীমূলক নিয়ম একদিন এক বছরের প্রতিনিধিত্ব করে, এটি নিশ্চিত করে প্রথম স্বর্গদূতের বার্তাকে শক্তি যুগিয়েছিল। ১১ আগস্ট ১৮৪০ ছিল দিনের জন্য বছর নীতির ওপর ভিত্তি করে পূর্বাভাসিত এক ঘটনার পরিপূর্তি, যখন তা পূরণ হল প্রথম স্বর্গদূতের বার্তা সারা বিশ্বের প্রতিটি মিশন স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছিল। ৯/১১ অ্যাডভেন্টবাদের কাছে প্রচারের জন্য প্রদত্ত দর্শনের প্রধান নিয়মটিকে নিশ্চিত করেছিল। সেই নিয়মটি হল ইতিহাস পুনরাবৃত্ত হয়। ১১ আগস্ট ১৮৪০-এ যখন একদিন এক বছর নীতিটি নিশ্চিত হয়েছিল, তখন প্রকাশিত বাক্য ১০-এর পরাক্রমশালী স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন, যা মিলারের বিচারের সময়ের বার্তার ক্ষমতাপ্রাপ্তিকে চিহ্নিত করেছিল, এবং এইভাবে ৯/১১-এ প্রকাশিত বাক্য ১৮-র স্বর্গদূত অবতীর্ণ হওয়ার পূর্বচিত্র স্থাপিত হয়েছিল।
কিভাবে এ কথা ছড়াল যে আমি ঘোষণা করেছি যে নিউ ইয়র্ক জলোচ্ছ্বাসে ভেসে যাবে? এ কথা আমি কখনো বলিনি।
আমি যা বলেছি তা হল, সেখানে তলা পর তলা উঠে চলা বিশাল ভবনগুলোর দিকে তাকিয়ে আমি বলেছি, প্রভু যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে কাঁপাতে উঠে দাঁড়াবেন, তখন কি ভয়াবহ দৃশ্যই না ঘটবে। তখন প্রকাশিত বাক্য ১৮:১-২ বাণী পূর্ণ হবে। প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের পুরোটাই পৃথিবীর ওপর যা আসছে তার একটি সতর্কবার্তা। কিন্তু নিউ ইয়র্কে কি আসছে সে বিষয়ে আমার কোনো বিশেষ আলোকপ্রাপ্তি নেই। শুধু এটুকুই জানি, একদিন সেখানে ঈশ্বরের শক্তির ঘুরিয়ে উল্টে দেওয়ায় সেই বিশাল ভবনগুলো ভেঙে পড়বে। আমাকে যে আলো দেওয়া হয়েছে তা থেকে আমি জানি ধ্বংস পৃথিবীতে বিরাজ করছে। প্রভুর একটি কথা, তার মহাশক্তির এক স্পর্শ আর এই বিশাল কাঠামোগুলো পড়ে যাবে। এমন সব দৃশ্য ঘটবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৫ জুলাই ১৯০৬।
ইসলাম সম্পর্কে অবশ্যই আরও অনেক কিছু বলার আছে, কিন্তু শেবনা তাদের প্রতিনিধিত্ব করে যারা ইতিহাসের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের দর্শন প্রত্যাখ্যান করে, আর যার সঙ্গে যুক্ত ইতিহাসের পুনরাবৃত্তির প্রধান সত্যটি হল কোনো কিছুর শুরু তার শেষকে নির্দেশ করে। ১৮৪০ সালের ১১ আগস্ট ইসলামের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রকাশিত বাক্য ১০-এর স্বর্গদূতকে নামিয়ে এনেছিল, আর ৯:১১তে ইসলামের মুক্তি প্রকাশিত বাক্য ১৮-এর স্বর্গদূতকে নামিয়ে এনেছিল।
আমি বললাম, শোনো, আমি অনুরোধ করি, হে জাকবের প্রধানেরা আর ইসরায়েলের গৃহের শাসকেরা, বিচার জানা কি তোমাদের কাজ নয়? যারা ভালোকে ঘৃণা করে এবং মন্দকে ভালোবাসে, যারা তাদের গা থেকে চামড়া ছিঁড়ে ফেলে আর তাদের হাড় থেকে মাংস খুলে নেয়, যারা আমার প্রজাদের মাংস খায়, তাদের চামড়া ছাড়ায় এবং তারা তাদের হাড় ভাঙে, হাড়ির জন্য টুকরো টুকরো করে কেটে ফেলে যেন কড়াইয়ের ভেতরের মাংসের মতো, তখন তারা সদাপ্রভুর কাছে চিৎকার করবে কিন্তু তিনি তাদের শুনবেন না। সেই সময় তিনি তাদের কাছ থেকে তার মুখ আড়াল করবেন, কারণ তারা তাদের কার্যকলাপে মন্দ আচরণ করেছে, আমার প্রজাদের বিপথে চালিত করে, এমন ভবিষ্যদ্বক্তাদের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, যারা দাঁত দিয়ে কামড়ায় তবুও বলে শান্তি, আর যে তাদের মুখে কিছু দেয় না তার বিরুদ্ধে তারা যুদ্ধের প্রস্তুতি নেয়। এই জন্য তোমাদের উপর রাত্রি আসবে যাতে তোমরা দর্শন না পাও, তোমাদের উপর অন্ধকার নেমে আসবে যাতে তোমরা ভবিষ্যৎবাণী করতে না পারো, এবং ভবিষ্যৎদক্তাদের উপর সূর্য অস্ত যাবে, তাদের উপর দিন অন্ধকার হবে, তখন দ্রষ্টারা লজ্জিত হবে আর গণকেরা বিহ্বল হবে, হ্যাঁ, তারা সকলে তাদের ঠোঁট ঢেকে রাখবে, কারণ ঈশ্বরের পক্ষ থেকে কোনো উত্তর নেই। কিন্তু সত্যি আমি সদাপ্রভুর আত্মা দ্বারা ক্ষমতায় বিচার ও পরাক্রমে পরিপূর্ণ, যাতে জাকবকে তার অপরাধ এবং ইসরায়েলকে তার পাপ ঘোষণা করি। শোনো, আমি অনুরোধ করি, হে জাকবের গৃহের প্রধানেরা এবং ইসরায়েলের গৃহের শাসকেরা, তোমরা যারা বিচারকে ঘৃণা কর এবং সমস্ত ন্যায়কে বিকৃত কর, তারা সিয়নকে রক্ত দিয়ে গড়ে তোলে আর জিরুসালেমকে অন্যায় দিয়ে, তার প্রধানেরা পুরস্কারের জন্য বিচার করে, তার যাজকেরা মজুরির জন্য শিক্ষা দেয় আর তার ভবিষ্যৎদক্তারা টাকার জন্য ভবিষ্যৎ বলে, তবু তারা সদাপ্রভুর ওপর ভর করে বলে, সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের ওপর কোনো অনিষ্ট আসতে পারে না। মিখা ৩:১১।
আর আরিয়েল জিরুসালেমের বিরুদ্ধে যে সকল জাতির সমাবেশ যুদ্ধ করে, হ্যাঁ, যারা তার বিরুদ্ধে এবং তার দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা তাকে অবরোধ করে, তারা হবে রাত্রির দর্শনের স্বপ্নের মতো। তা হবে যেমন এক ক্ষুধার্ত মানুষ স্বপ্ন দেখে, দেখ সে খাচ্ছে কিন্তু সে জেগে ওঠে আর তার প্রাণ শূন্য থাকে, অথবা যেমন এক তৃষ্ণার্ত মানুষ স্বপ্ন দেখে, দেখ সে পান করছে কিন্তু সে জেগে ওঠে আর দেখ সে অবসন্ন এবং তার প্রাণ তৃষ্ণাতুর থাকে, তেমনি হবে সিয়ন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির সমাবেশ। স্থির হও এবং বিস্মিত হও, চিৎকার করো, আর্তনাদ করো, তারা মাতাল কিন্তু দ্রাক্ষারস দিয়ে নয়, তারা টলমল করে কিন্তু মদিরা দিয়ে নয়, কারণ প্রভু তোমাদের ওপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বন্ধ করেছেন, ভবিষ্যৎ বক্তাদের ও তোমাদের শাসকদের দ্রষ্টাদের তিনি ঢেকে দিয়েছেন, আর সমস্ত দর্শন তোমাদের কাছে সিল করা এক পুস্তকের কথার মতো হয়ে গেছে, লোকেরা তা এক শিক্ষিতের হাতে দেয় বলে অনুগ্রহ করে এটি পড়ো, আর সে বলে আমি পড়তে পারি না কারণ এটি সিল করা, এবং পুস্তকটি এক অশিক্ষিতের হাতে দেওয়া হয়, বলা হয় অনুগ্রহ করে এটি পড়ো, আর সে বলে আমি অশিক্ষিত, এই কারণে প্রভু বলেন
যেহেতু এই জাতি মুখে আমার কাছে আসে এবং তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমাকে থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো হয়। অতএব দেখ, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্য কাজ করব, এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান নষ্ট হবে এবং তাদের বিচক্ষণদের বোধ গোপন থাকবে। ধিক তাদের যারা প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ গভীরভাবে লুকাতে চায়, আর যাদের কাজ অন্ধকারে হয় এবং তারা বলে, কে আমাদের দেখে আর কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের উল্টাপাল্টা করা কুমারের কাদামাটির ন্যায় গণ্য হবে। কারণ কি কাজটি তার নির্মাতার বিষয়ে বলবে, তিনি আমাকে বানাননি, অথবা গড়া বস্তুটি কি তার গড়নকারী সম্পর্কে বলবে, তার কোনো বুদ্ধি ছিল না। যিশাই তনিতিস সাত শোনায়।
ঈশাইয়ের মতে দর্শনের উপত্যকা সম্পর্কে বলা হয়েছে, বিপদের দিন, পদদলনের দিন এবং সেনাবাহিনীর প্রভু ঈশ্বরের পক্ষ থেকে বিভ্রান্তির দিন, দর্শনের উপত্যকায় দেয়াল ভেঙে ফেলা এবং পর্বতগুলোর দিকে চিৎকার। তাই ঈশাইয়া তিক্তভাবে কেঁদেছিলেন, যেমন যিশুও কেঁদেছিলেন।
যিশুর অশ্রু তার নিজের কষ্টের আশঙ্কা থেকে ঝরেনি। তার ঠিক সামনে ছিল গেতসেমানে, যেখানে অচিরেই মহা অন্ধকারের ভয়াবহতা তাকে আচ্ছন্ন করবে। চোখে পড়ছিল ভেড়ার ফটকটিও, যে ফটক দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বলিদানের জন্য পশুগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এই ফটকই শীঘ্রই খুলবে তার জন্য, সেই মহান প্রতিরূপের জন্য, যার বিশ্বের পাপের জন্য হওয়া বলির দিকে এই সব নিবেদন যুগে যুগে ইঙ্গিত করেছিল। কাছেই ছিল ক্যালভেরি, তার আসন্ন যন্ত্রণার স্থল। তবু তার নিষ্ঠুর মৃত্যুর এই স্মারকগুলোর জন্য নয়, যে মুক্তিদাতা আত্মার গভীর যন্ত্রণায় কেঁদে উঠলেন ও হাহাকার করলেন। তার শোক ছিল না আত্মকেন্দ্রিক, নিজের যন্ত্রণার ভাবনা সেই মহৎ আত্মত্যাগী আত্মাকে ভীত করেনি। জেরুসালেমের দৃশ্যই যিশুর হৃদয় বিদীর্ণ করেছিল, সে জেরুসালেম যে ঈশ্বর পুত্রকে প্রত্যাখ্যান করেছিল, তার প্রেমকে তুচ্ছ করেছিল, তার পরাক্রমশালী আশ্চর্যকর্মেও বিশ্বাস করতে অস্বীকার করেছিল, এবং এখন তার জীবন কেড়ে নিতে উদ্যত ছিল। তিনি দেখলেন মুক্তিদাতাকে প্রত্যাখ্যান করার অপরাধে সে কি হয়ে উঠেছে, আর কি হতে পারত যদি সে গ্রহণ করত তাকেই, যিনি একমাত্র তার ক্ষত সারাতে পারেন। তাকে উদ্ধারের জন্যই তিনি এসেছিলেন, তিনি কি করে তাকে ত্যাগ করবেন।
ইসরায়েল ছিল অনুগ্রহধন্য জাতি, ঈশ্বর তাদের মন্দিরকে তার বাসস্থান করেছিলেন, তা ছিল অবস্থানে সুন্দর, সমগ্র পৃথিবীর আনন্দ। গীত সংহিতা ৪৮:২, সেখানে ছিল ১০০০ বছরেরও বেশি সময় ধরে খ্রিস্টের রক্ষাকারী যত্ন ও স্নেহময় প্রেমের ইতিহাস, যেমন একজন পিতা তার একমাত্র সন্তানের প্রতি রাখেন। সেই মন্দিরেই নবীরা তাদের গম্ভীর সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, সেখানে জ্বলন্ত ধূপদানগুলি দুলত, উপাসকদের প্রার্থনার সঙ্গে মিশে ধূপের ধোয়া ঈশ্বরের কাছে উঠত, সেখানে পশুবলির রক্ত প্রবাহিত হতো যা খ্রিস্টের রক্তের প্রতীক ছিল, সেখানে করুণা আসনের ওপরে যিহোবা তার মহিমা প্রকাশ করেছিলেন, সেখানে যাজকেরা সেবাকার্য সম্পন্ন করেছিলেন এবং প্রতীক ও আচার অনুষ্ঠানের জাঁকজমক যুগের পর যুগ চলেছিল। কিন্তু এ সমস্ত কিছুর একটি অবসান ঘটতেই হবে। যিশু তার হাত উত্তোলন করলেন, যে হাত এতবার অসুস্থ ও দুঃখভোগীদের আশীর্বাদ করেছে এবং তা ধ্বংসের জন্য নির্ধারিত শহরের দিকে নেড়ে শোকাকুল ছিন্ন বিচ্ছিন্ন কথায় উচ্চারণ করলেন, যদি তুমি জানতেই, হ্যাঁ তুমি, অন্তত এই তোমার দিনে তোমার শান্তির বিষয়গুলো। এখানে ত্রাণকর্তা থেমে গেলেন এবং অনুচ্চারিতই রইল যে যদি জেরুসালেম সেই সহায়তা গ্রহণ করত যা ঈশ্বর তাকে দিতে চেয়েছিলেন, তার প্রিয় পুত্রের দান, তবে তার অবস্থা কি হতে পারত। যদি জেরুসালেম জানত যা জানা তার অধিকার ছিল এবং স্বর্গ যে আলো তাকে পাঠিয়েছিল তাতে কর্ণপাত করত, তবে সে সমৃদ্ধির গর্বে রাজ্যসমূহের রানী হয়ে ঈশ্বর প্রদত্ত শক্তির বলেই স্বাধীন থেকে দৃপ্তভাবে দাঁড়াতে পারত। তার দ্বারে সশস্ত্র সৈন্য দাঁড়িয়ে থাকত না, তার প্রাচীর থেকে রোমীয় পতাকা দোল খেত না। যদি সে তার মুক্তিদাতাকে গ্রহণ করত, তবে যে মহিমান্বিত ভবিতব্য জেরুসালেমকে আশীর্বাদ করতে পারত তা ঈশ্বরপুত্রের সামনে উদ্ভাসিত হল। তিনি দেখলেন তার মাধ্যমে সে তার ভয়াবহ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারত, দাসত্ব থেকে মুক্তি পেতে পারত এবং পৃথিবীর পরাক্রান্ত মহানগরী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত। তার প্রাচীর হতে শান্তির কবুতর সকল জাতির দিকে উড়ে যেত, সে হতো বিশ্বের গৌরবের মুকুট।
কিন্তু জেরুসালেম যা হতে পারত তার উজ্জ্বল চিত্রটি ত্রাণকর্তার দৃষ্টিতে ম্লান হয়ে যায়।
তিনি উপলব্ধি করেন যে এখন সে রোমিও জোয়ালের নিচে ঈশ্বরের ভ্রুকুটির ভার বহন করছে এবং তার প্রতিফলমূলক বিচারের অধীনে ধ্বংসের জন্য নির্ধারিত। তিনি তার বিলাপের ছিন্নসূত্রটি আবার তুলে নেন, কিন্তু এখন সেগুলো তোমার চোখের আড়ালে, কারণ এমন দিন তোমার ওপর আসবে যখন তোমার শত্রুরা তোমাকে ঘিরে পরীক্ষা খনন করবে, চারদিক থেকে তোমাকে পরিবেষ্টন করবে এবং সর্বদিক থেকে তোমাকে অবরুদ্ধ করে রাখবে এবং তোমাকে তোমার ভেতরের সন্তানদের সহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আর তারা তোমার মধ্যে এক পাথরের ওপর আর এক পাথরও রেখে যাবে না, কারণ তুমি তোমার পরিদর্শনের সময়টি চিনতে পারোনি। জিরুসালেম ও তার সন্তানদের উদ্ধার করতে খ্রিস্ট এসেছিলেন, কিন্তু ফারিসীয় অহংকার, ভণ্ডামি, ঈর্ষা ও বিদ্বেষ তার উদ্দেশ্য পূরণে বাধা দিয়েছিল। যিশু জানতেন অভিশপ্ত শহরটির ওপর যে ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে। তিনি দেখলেন জিরুসালেম সৈন্যবাহিনীর দ্বারা পরিবেষ্টিত, অবরুদ্ধ অধিবাসীরা অনাহার ও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, মায়েরা নিজেদের সন্তানের মৃতদেহ খেয়ে ফেলছে, আর পিতামাতা ও সন্তান পরস্পরের কাছ থেকে শেষ টুকরো খাদ্যটুকু ছিনিয়ে নিচ্ছে, ক্ষুধার কুড়ে কুড়ে খাওয়া যন্ত্রণায় স্বাভাবিক স্নেহবোধ নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি দেখলেন যে ইহুদিদের একগুয়েমি, যা তার পরিত্রাণকে প্রত্যাখ্যান করার মাধ্যমে প্রকাশ পেয়েছিল, তাদেরকে আক্রমণকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেও অস্বীকার করতে প্ররোচিত করবে। তিনি কলভারি দেখলেন, যেখানে তাকে ক্রুশে তোলা হবে সেখানে বনগাছের মতো ঘন ঘন ক্রুশ দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন হতভাগা অধিবাসীরা নির্যাতন যন্ত্রে টেনে হিঁচড়ে এবং ক্রুশবিদ্ধ হয়ে যন্ত্রণায় কাতর, সুন্দর প্রাসাদসমূহ ধ্বংসপ্রাপ্ত, মন্দির ধ্বংসস্তূপে পরিণত, আর তার বিশাল প্রাচীরের উপর এক পাথরের ওপর আর এক পাথরও অবশিষ্ট নেই, শহরটি ক্ষেতের মতো লাঙ্গল দিয়ে চষে ফেলা হয়েছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে ত্রাণকর্তার যন্ত্রণায় কেঁদে ওঠা যথার্থই ছিল। জিরুসালেম ছিল তার যত্নের সন্তান। যেমন স্নেহশীল পিতা পথভ্রষ্ট পুত্রের জন্য শোক করে, তেমনি যিশু সেই প্রিয় নগরীর জন্য কেঁদেছিলেন। আমি কি করে তোমাকে ছেড়ে দিই, কি করে আমি তোমাকে ধ্বংসের হাতে সমর্পিত দেখি, তোমার অন্যায়ের পেয়ালা পূর্ণ করতে কি আমাকে তোমাকে যেতে দিতে হবে, একটি প্রাণের মূল্য এমন যে তার তুলনায় জগৎগুলো তুচ্ছ হয়ে যায়, অথচ এখানে তো একটি সমগ্র জাতিই হারাতে বসেছিল। যখন দ্রুত পশ্চিমে ঢলে পড়া সূর্য দৃষ্টির আড়ালে চলে যাবে, জিরুসালেমের করুণার দিন শেষ হয়ে যাবে, অলিভেতের শীর্ষে যখন শোভাযাত্রা থেমেছিল তখনও জিরুসালেমের পক্ষে পশ্চাত্তাপ করা দেরি হয়ে যায়নি, তখন দয়ার দেবদূতী তার ডানা গুটিয়ে স্বর্ণাসন থেকে নেমে ন্যায় ও দ্রুত আসন্ন বিচারের জন্য স্থান ছেড়ে দিতে উদ্যত ছিলেন। কিন্তু খ্রিস্টের মহান প্রেমময় হৃদয় তখনও জিরুসালেমের জন্য অনুনয় জানাচ্ছিল, যে তার দয়া তুচ্ছ করেছে, তার স্তর্কবার্তাগুলো অবজ্ঞা করেছে এবং যার হাত শীঘ্রই তার রক্তে রঞ্জিত হতে চলেছে। জিরুসালেম যদি কেবল পশ্চাত্তাপ করত, তবে এখনও দেরি হয়ে যায়নি। অস্তগামী সূর্যের শেষ রশ্মিগুলি যখন মন্দির, মিনার ও চূড়ায় লেগেছিল, কোনো এক শুভ স্বর্গদূত কি তাকে ত্রাণকর্তার প্রেমের দিকে নিয়ে গিয়ে তার সর্বনাশ এড়াতে পারত না? সুন্দর অথচ অপবিত্র নগরী, যে নবীদের পাথর ছুঁড়ে মেরেছিল, যে ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করেছিল, যে নিজের অনুতাপহীনতায় নিজেকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করছিল, তার দয়ার দিন প্রায় শেষ হয়ে এসেছিল। ডিজায়ার অফ এজেস 576 and 578।
যিশাইয়ার গ্রন্থের 22 অধ্যায়ে জিরুসালেমের বিরুদ্ধে যুদ্ধের বিবরণে বলা হয়েছে যে আক্রমণকারীরা দ্বারের কাছে যুদ্ধের জন্য সারিবদ্ধ হল। এলাম ও কীর অস্ত্রসজ্জিত অবস্থায় দ্বারে উপস্থিত এবং তারপর তারা জিরুসালেমের আবরণ আবিষ্কার করে। যিশাইয়ার মতে শত্রুরা দ্বারে যে আবরণ আবিষ্কার করে তা হল মিশরের ছায়া।
প্রভু বলেন, হায় বিদ্রোহী সন্তানরা, যারা পরামর্শ নেয় কিন্তু আমার কাছ থেকে নয়, এবং যারা আবরণে নিজেদের ঢেকে কিন্তু তা আমার আত্মা দ্বারা নয়, যাতে তারা পাপের উপর পাপ যোগ করে, যারা মিশরে নামতে চলেছে কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেনি, ফিরাউনের শক্তিতে নিজেদের দৃঢ় করতে এবং মিশরের ছায়ায় ভরসা করতে। ঈশাইয়া 30:1-2।
জেরুসালেমের শত্রুরা বুঝতে পেরেছে যে শেবনার প্রতিনিধিত্বে থাকা লোকেরা মিশরের ওপর তাদের আস্থা রেখেছে, মনে করেছে মিশর তাদের রক্ষা করবে, আর হিলকিয়ার পুত্র এলিয়াকিমের প্রতিনিধিত্বে থাকা লোকেরা মিশরের ছায়ায় নয় বরং ঈশ্বরের আত্মার আবরণে ঢাকা এবং সর্বোচ্চের ছায়ায় ভরসা রাখে।
যিনি পরমোচ্চের গুপ্ত স্থানে বাস করেন তিনি সর্বশক্তিমানের ছায়াতলে থাকবেন,
আমি প্রভু সম্বন্ধে বলব, তিনি আমার আশ্রয় ও দুর্গ, তিনি আমার ঈশ্বর, আমি তাঁরই ওপর ভরসা করব। গীত সংহিতা 9:1-2।
রবিবারের আইনের সংকটে হিলকিয়ার পুত্র এলিয়াকিম দ্বারা প্রতিনিধিত্বকৃত জ্ঞানী কুমারীরা সর্বোচ্চের ছায়ার ওপর ভরসা করছে, আর শেবনা দ্বারা প্রতিনিধিত্বকৃত মূর্খ কুমারীরা মিশরের ছায়ার ওপর ভরসা করছে। ডিসকভার্ড হিসেবে অনুদিত শব্দটির অর্থ হল উলঙ্গ করা ও বন্দী দশায় নিয়ে যাওয়া। ফটকে থাকা শত্রুরা বুঝতে পারে যে জিরুসালেমের সুরক্ষা অপসারিত হয়েছে, এবং তখন শেবনা ও তার সঙ্গীরা নিজেদের বাঁচাতে চেষ্টা করতে শুরু করে, কারণ তারা দায়ুদের নগরের ফাটলসমূহ দেখে, এবং তারা দেখে যে বহু ফাটল আছে যেগুলো দিয়ে শত্রু প্রবেশ করতে পারবে। আতঙ্কে, যেমন 10 কুমারীর উপমায় দেখানো হয়েছে, মূর্খ কুমারীরা সুরক্ষার খোঁজ করতে শুরু করে, কিন্তু তাদের কোনো সুরক্ষা নেই।
শেবনা নিজের রক্ষার জন্য অরণ্যের বর্ময়ের ওপর ভরসা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে জেরুজালেমের ঘরবাড়ি গুনে এবং প্রাচীর মজবুত করতে, সেগুলো ভাঙতে শুরু করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তারা নিচের জলাধার থেকে জল একত্র করে এবং পুরনো জলাধারের জলের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জল যেহেতু পবিত্র আত্মার প্রধান প্রতীক, তা বোঝায় যে তারা মরিয়া হয়ে তেলের সন্ধান করছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাদের সব প্রচেষ্টায় তারা জলাধারগুলোর স্রষ্টাকে ভুলে গেল, আর ভুলে গেল যে বহু আগেই তিনিই সত্যের সেই জলাধারগুলি সৃষ্টি করেছিলেন। তারা ভুলে গেল যে অতীতে বার্তাটি প্রদান করেছিলেন যুগ যুগান্তরের শিলাই। তারা পুরনো পথ ধরে চলার সিদ্ধান্ত নিল না, যে পথগুলি উইলিয়াম মিলারের কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত ভিত্তিসমূহ দ্বারা প্রতিনিধিত্ব করে।
শত্রু আমাদের ভাইবোনদের মনকে এই শেষ দিনগুলোতে দাঁড়ানোর জন্য একটি জাতিকে প্রস্তুত করার কাছ থেকে সরিয়ে দিতে চাইছে। তার কপট যুক্তিগুলো এমনভাবে সাজানো যে সেগুলো মনকে এই সময়ের বিপদ ও কর্তব্য থেকে দূরে নিয়ে যায়। খ্রিস্ট যে আলো তার লোকদের জন্য জোহনকে দিতে স্বর্গ থেকে এসেছিলেন, তারা তাকে কিছুই বলে গণ্য করে না। তারা শেখায় যে আমাদের সামনে আসন্ন ঘটনাগুলো বিশেষ মনোযোগ পাওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। তারা স্বর্গীয় উৎসের সত্যকে অকার্যকর করে দেয় এবং পরিবর্তে মিথ্যা বিজ্ঞান দিয়ে ঈশ্বরের লোকদের তাদের অতীত অভিজ্ঞতা থেকে বঞ্চিত করে।
প্রভু এইরূপ বলেন, তোমরা পথগুলিতে দাঁড়াও এবং দেখো, এবং প্রাচীন পথগুলির কথা জিজ্ঞাসা করো, কোনটি উত্তম পথ, এবং তাতে চল। জিরমিয়া 6:16।
আমাদের বিশ্বাসের ভিত্তি কেউ যেন উপড়ে ফেলতে না চায়, সেই ভিত্তি যা আমাদের কাজের সূচনায় বাক্য নিয়ে প্রার্থনাপূর্ণ অধ্যয়ন ও প্রকাশের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই ভিত্তির ওপর আমরা গত 50 বছর ধরে নির্মাণ করে আসছি। মানুষ ভাবতে পারে যে তারা নতুন কোনো পথ খুঁজে পেয়েছে, এবং তারা যা স্থাপিত হয়েছে তার চেয়ে আরও দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারবে, কিন্তু এটি এক মহাপ্রতারণা। ইতিমধ্যে যা স্থাপিত হয়েছে তার চেয়ে ভিন্ন কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না।
অতীতে অনেকে নতুন ও এক বিশ্বাস গড়ে তোলা, নতুন ও নীতির প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছিলেন, কিন্তু তাদের সেই নির্মাণ কতদিনই বা টিকেছিল? অচিরেই তা ভেঙে পড়েছিল, কারণ তা শিলার ওপর প্রতিষ্ঠিত ছিল না।
প্রথম শিষ্যদের কি মানুষের উক্তির মোকাবিলা করতে হয়নি? তাদের কি মিথ্যা তত্ত্ব শুনতে হয়নি? এবং তারপর সব কিছু করে এ কথা বলে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হয়নি, যা স্থাপিত আছে তার চেয়ে অন্য কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না? 1 করিন্থীয় 3:11। সুতরাং আমাদের বিশ্বাসের শুরুটিকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। ঈশ্বর ও খ্রিস্ট এই জনগণের কাছে শক্তির বাণী পাঠিয়েছেন, যা তাদেরকে জগৎ থেকে ধাপে ধাপে বের করে এনে বর্তমান সত্যের স্বচ্ছ আলোতে এনেছে। পবিত্র আগুনে স্পর্শিত ওষ্ঠ নিয়ে ঈশ্বরের দাসেরা বার্তাটি ঘোষণা করেছেন। ঘোষিত সত্যের সত্যতার ওপর ঐশ্বরিক উক্তি নিজের সিল মোহর বসিয়েছে। সাক্ষাবলী 8:1996-1999।
যে দিনে এই সব ঘটে সেটিই সেই বাইবেলের দিন যেটিকে আইজায়া চিহ্নিত করেছেন এমন এক দিন হিসেবে, যখন সেনাবাহিনীর প্রভু ঈশ্বর ক্রন্দন, শোক, মুন্ডন এবং কোমরে চটের বস্ত্র বাঁধার জন্য আহ্বান করেছিলেন।
আর প্রভু মসীকে বললেন, এই সপ্তম মাসের 10ম দিনেও প্রায়শ্চিত্তের এক দিন থাকবে, তা তোমাদের জন্য পবিত্র সমাবেশ হবে, আর তোমরা নিজেদের কষ্ট দেবে এবং প্রভুর কাছে আগুনে পোড়ানো উৎসর্গ করবে। সেই একই দিনে তোমরা কোনো কাজ করবে না, কারণ তা প্রায়শ্চিত্তের দিন,
প্রভু তোমাদের ঈশ্বরের সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করার দিন। যে কেউ সেই দিনে নিজেকে কষ্ট দেবে না তাকে তার জাতির মধ্য থেকে বিচ্ছিন্ন করা হবে, আর যে কেউ সেই দিনে কোনো কাজ করবে আমি তাকে তার জাতির মধ্য থেকে নাশ করব। তোমরা কোনো প্রকার কাজ করবে না, এটি তোমাদের সমস্ত প্রজন্ম ধরে তোমাদের সব বাসস্থানে চিরকালীন বিধান হবে। এটি তোমাদের জন্য বিশ্রামের শব্বাত হবে, আর তোমরা নিজেদের কষ্ট দেবে। মাসের নবম দিনে সাঁজবেলায় সাঁজ থেকে সাঁজ পর্যন্ত তোমরা তোমাদের শব্বাত পালন করবে। লেবীয় পুস্তক 23:26-32।
শেবনা ও হিলকিয়ার পুত্র এলিয়াকিমের দ্বারা চিত্রিত দিনটি হল প্রতিস্বরূপ প্রায়শ্চিত্তের দিন, যা 1854 সাল থেকে মিখাইল উঠে দাঁড়ানো পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করে। সে সময়কালে অ্যাডভেন্টবাদীদের তাদের আত্মাকে পীড়িত করতে আহ্বান করা হয়েছে, অথবা যিশায়া যেভাবে তা উপস্থাপন করেন সেটি হল ক্রন্দন, বিলাপ, মুন্ডন এবং শোকবস্ত্র কোমরে বাঁধার আহ্বান।
1854 সালে আমাদের মহান মহাযাজক স্বর্গীয় অভয়ারণ্যের অতি পবিত্র স্থানে প্রবেশ করলেন অনুসন্ধানমূল বিচারকার্য শুরু করার জন্য। ধার্মিক মৃতদের বিষয়াবলী ঈশ্বরের সামনে পর্যালোচিত হয়ে আসছে। যখন সেই কাজ সমাপ্ত হবে তখন জীবিতদের উপর বিচার ঘোষিত হবে। কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ এই গুরুগম্ভীর মুহূর্তগুলি! স্বর্গের আদালতে আমাদের প্রত্যেকেরই একটি মামলা বিচারাধীন। শরীরে সম্পাদিত কর্মকাণ্ড অনুসারে আমাদের প্রত্যেককে পৃথকভাবে বিচার করা হবে। প্রতীকী ব্যবস্থায় যখন পার্থিব অভয়ারণ্যের অতি পবিত্র স্থানে মহাযাজক প্রায়শ্চিত্ত কার্য সম্পন্ন করতেন, তখন জনগণকে ঈশ্বরের সামনে নিজেদের প্রাণ দুঃখিত করতে এবং তাদের পাপ স্বীকার করতে বলা হতো, যাতে তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে তা মোচন হয়। এই প্রতিরূপ প্রায়শ্চিত্ত দিবসে যখন স্বর্গীয় অভয়ারণ্যে খ্রিস্ট তার লোকদের পক্ষে মধ্যস্থতা করছেন এবং প্রত্যেক মামলার উপর চূড়ান্ত অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে, তখন আমাদের কাছে কি এর চেয়ে কম কিছু প্রত্যাশিত হবে?
এই ভয়াবহ ও গম্ভীর সময়ে আমাদের অবস্থা কি? হায়, গির্জায় কি প্রবল হয়ে উঠেছে অহংকার! কি ভণ্ডামি, কি প্রবঞ্চনা! পরিচ্ছদের প্রতি কি প্রেম, কি তুচ্ছতা, কি আমোদ প্রমোদের আসক্তি, শ্রেষ্ঠত্ব লাভের কি আকাঙ্ক্ষা! এই সমস্ত পাপ মনকে এমনভাবে আচ্ছন্ন করেছে যে চিরন্তন বিষয়গুলি অনুধাবন করা হয়নি। আমরা কি পবিত্র শাস্ত্র অনুসন্ধান করব না, যাতে জানতে পারি এই বিশ্বের ইতিহাসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই সময় আমাদের জন্য যে কাজ সম্পন্ন হচ্ছে এবং এই প্রায়শ্চিত্তের কাজ অগ্রসরমান থাকাকালে আমরা পাপী হিসেবে যে অবস্থান গ্রহণ করা উচিত, এসব বিষয়ে আমরা কি জ্ঞানী ও সচেতন হব না? যদি আমাদের আত্মার পরিত্রাণের প্রতি সামান্য পরোয়া থাকে, তবে আমাদের অবশ্যই এক দৃঢ় পরিবর্তন আনতে হবে। সত্যিকারের অনুতাপ নিয়ে আমাদের প্রভুকে খুঁজতে হবে। আত্মার গভীর অনুশোচনায় আমাদের পাপসমূহ স্বীকার করতে হবে, যাতে সেগুলি মোচিত হয়। নির্বাচিত বার্তাসমূহ বই 1:12-24
আর সেই দিনে সেনাবাহিনীর প্রভু ঈশ্বর কান্না, শোক, মাথা মুণ্ডন এবং চটের বস্ত্র পরিধান করতে আহ্বান করলেন। কিন্তু দেখ, আনন্দ ও উল্লাস, বলদ জবাই, ভেড়া হত্যা, মাংস খাওয়া ও দ্রাক্ষারস পান, চল আমরা খাই ও পান করি, কারণ আগামীকাল আমরা মরব। ঈশাইয়া 22:13 হয়ে যায়।
প্রভু শেবনাকে তার আত্মাকে দিন করতে আহ্বান করেছিলেন, কিন্তু সে খেতে দেতে ও আনন্দ উল্লাস করতে থাকল। প্রভু তার কানে এটি প্রকাশ করলেন যে শেবনার পাপ মোচিত হবে না। পার্জড হিসেবে অনুদিত শব্দটি লেবীয় পুস্তকে প্রায়শ্চিত্ত বোঝাতে ব্যবহৃত হয়। লাওদিকিয়ান অ্যাডভেন্টিজমের এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। এখন ঈশাইয়া শেবনা, লাওদিকিয়ান অ্যাডভেন্টিস্টরা ও হিলকিয়ার পুত্র এলিয়াকিমের ফিলাডেলফিয়ান অ্যাডভেন্টিস্টরা সম্পর্ক নিয়ে কথা বলা শুরু করে।
শেবানা খাজাঞ্চি যেমন জিহুদা ছিল, আর নেহেমিয়ার দিনে তোবিয়া ঈশ্বরের পবিত্র স্থানের একটি কক্ষে ধনাগার বাস করছিল, যেখানে উৎসর্গসমূহ রাখা হওয়ার কথা ছিল। নেহেমিয়া যখন মন্দির শুদ্ধ করলেন, তখন তিনি তোবিয়া ও তার সামগ্রী বের করে দিলেন। শেবানাকেও ছুঁড়ে ফেলা হবে। উভয়ই রবিবারের আইনের সময় লাওদিকীয় অ্যাডভেন্টিজমকে উগড়ে ফেলার বিষয়টি চিত্রিত করে।
আম্মনীয় ও মোয়াবিয়দের ইসরায়েলের প্রতি নিষ্ঠুরতা ও বিশ্বাসঘাতকতার কারণে ঈশ্বর মসির মাধ্যমে ঘোষণা করেছিলেন যে তাদেরকে তার লোকদের সমাবেশ থেকে চিরতরে দূরে রাখা হবে। দেখুন ব্যবস্থা বিবরণ 23:3-3।
এই বাক্যকে অমান্য করে মহাযাজক ঈশ্বরের গৃহের কক্ষে সঞ্চিত উৎসর্গসমূহ বের করে দিয়েছিলেন, যাতে এই নিষিদ্ধ জাতির প্রতিনিধির জন্য জায়গা করা যায়। ঈশ্বর ও তার সত্যের এই শত্রুকে এমন অনুগ্রহ প্রদান করার চেয়ে ঈশ্বরের প্রতি বড় অবজ্ঞা আর দেখানো যেত না।
পারস্য থেকে ফিরে এসে নেহেমিয়া সেই দৃষ্ট অপবিত্রতার কথা জানতে পারলেন এবং অনধিকার প্রবেশকারীকে বহিষ্কার করতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন। এটি আমাকে ভীষণভাবে বেদনাহত করেছিল, তিনি বলেন। অতবেব আমি তোবিয়ার সব গৃহস্থালী জিনিসপত্র কক্ষ থেকে বাইরে ফেলে দিলাম। তারপর আমি আদেশ দিলাম এবং তারা কক্ষসমূহ শুদ্ধ করল, এবং সেখানে আমি আবার ঈশ্বরের গৃহের পাত্রসমূহ সঙ্গে খাদ্য বলি ও ধূপ নিয়ে এলাম।
শুধু যে মন্দির অপবিত্র করা হয়েছিল তা নয়, বরং উৎসর্গসমূহও অপব্যবহার করা হয়েছিল। এর ফলে জনগণের উদারতা নিরুৎসাহিত হয়েছিল, তারা তাদের উৎসাহ ও উদ্দীপনা হারিয়েছিল এবং দশমাংশ প্রদান করতে অনিচ্ছুক ছিল। প্রভুর গৃহের ভাণ্ডারগুলোতে যোগান ছিল অপ্রতুল। মন্দির সেবায় নিয়োজিত অনেক গায়ক ও অন্যান্য কর্মী পর্যাপ্ত সহায়তা না পেয়ে ঈশ্বরের কাজ ত্যাগ করে অন্যত্র শ্রমে নিয়োজিত হয়েছিল। নবী ও রাজাগণ 717।
শেবনা, জিহুদা এবং তোবিয়া সবাই শেষ সময়ে লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করেন।
সেনাবাহিনীর প্রভু ঈশ্বর এভাবে বলেন, যাও এই কোষাধ্যক্ষ শেবনার কাছে, যে গৃহপ্রধান, এবং বল, এখানে তোমার কি আছে, এখানে তোমার কি আছে যে তুমি এখানে নিজের জন্য একটি সমাধি খোদাই করেছ, যেমন কেউ উচ্চস্থানে নিজের জন্য সমাধি খোদাই করে এবং শিলায় নিজের জন্য একটি নিবাস খোদাই করে। দেখ, প্রভু তোমাকে প্রবল বন্দিত্বে দূরে নিয়ে যাবেন এবং অবশ্যই তোমাকে ঢেকে ফেলবেন। তিনি নিশ্চয়ই তোমাকে ঘোরাতে ঘোরাতে বলের মতো এক বিশাল দেশে ছুঁড়ে ফেলবেন। সেখানে তুমি মরবে এবং সেখানে তোমার গৌরবের রথসমূহ তোমার প্রভুর গৃহের লজ্জা হবে, আর আমি তোমাকে তোমার পদ থেকে তাড়িয়ে দেব এবং তোমার মর্যাদা থেকে তিনি তোমাকে টেনে নামাবেন। ইশাইয়া 22:15-19।
উত্তরের রাজা যখন জিরুসালেমের দিকে অগ্রসর হচ্ছে, তখন মনে রাখতে হবে যে এই অগ্রসর হওয়া ছিল ক্রমে ক্রমে, যা জিরুসালেমের নাগরিকরা আগেই জানত যে আসছে। এ কথাই উল্লিখিত হয়েছে ইশাইয়ার বইয়ের 20 অধ্যায়ে, যখন আশিরীয় সেনাপতি টারতান মিশ্রের আসদত জয় করেছিলেন। তারা জানত কি আসছে, আর শেবনা নিজের জন্য একটি জাকালো সমাধি তৈরি করতেই সময় কাটিয়েছিলেন। পুরাতত্ত্ববিদেরা শেবনার সমাধি আবিষ্কার করেছেন এবং সমাধির প্রবেশদ্বারে থাকা শিলালিপিটি খুলে নিয়েছেন। সেটি এখন ব্রিটিশ মিউজিয়ামে আছে। বিস্ময়কর হলেও, যখন শেবনা পদচ্যুত হলেন এবং হিলকিয়ার পুত্র এলিয়াকিম শেবনার নেতৃত্বের পদটি গ্রহণ করলেন, তখন হিলকিয়ার পুত্র এলিয়াকিম একটি রাজকীয় সিলমোহর পেলেন, যা দিয়ে তিনি সরকারি নথিতে নিজের নামে সিল দিতে পারতেন। সেই সিলমোহরটিও পুরাতত্ত্ববিদেরা আবিষ্কার করেছেন এবং সেটি ইংল্যান্ডের সেই একই জাদুঘরে রয়েছে। জাদুঘরে শেবনাকে প্রতিনিধিত্ব করছে তার সমাধি, যা মৃত্যুর চিহ্ন, আর হিলকিয়ার পুত্র এলিয়াকিমকে প্রতিনিধিত্ব করছে জীবনের শিলমোহর। উত্তরের রাজা সম্পর্কে সতর্কবার্তাকে শেবনা প্রত্যাখ্যান করায় তাকে প্রভুর মুখ থেকে উগড়ে ফেলা হয়েছিল, এবং প্রকাশিত বাক্যে লাউদিকিয়ার প্রতি সতর্কবার্তায় যে শব্দটি স্পিউড হিসেবে অনুদিত হয়েছে, তার প্রকৃত অর্থ হল প্রচণ্ড জোরে বমি করে উগড়ে দেওয়া। নেহেমিয়ার ক্ষেত্রে তিনি তোবিয়া ও তার জিনিসপত্রকে বের করে দিয়েছিলেন, আর শেবনার ক্ষেত্রে তাকে বলের মতো সহিংসভাবে দূরদেশে নিক্ষেপ করা হয়েছিল। শেবনা হল লাউদিকিয়ার অ্যাডভেন্টিস্টরা, যারা 1999 সালে উন্মোচিত হওয়া ভবিষ্যৎবাণীমূলক বার্তাকে প্রত্যাখ্যান করছে এবং সমাধির জন্য, পশুর চিহ্নের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর হিলকিয়ার পুত্র এলিয়াকিম হল ফিলাডেলফিয়া অ্যাডভেন্টিজম, যারা ঈশ্বরের সিল গ্রহণ করে।
আর সেই দিনে এমন হবে যে আমি আমার দাস হিলকিয়ার পুত্র এলিয়াকিমকে আহ্বান করব, আর আমি তাকে তোমার চাদর পরাব এবং তোমার কোমর বন্ধ দিয়ে তাকে দৃঢ় করব এবং তোমার শাসন তার হাতে সমর্পণ করব, আর সে জিরুসালেমের অধিবাসীদের ও জিহুদার গৃহের পিতা হবে। যিশাই 22:10-21।
রবিবারের আইন কার্যকর হলে অ্যাডভেন্টবাদের গম ও আগাছা পৃথক হয়ে যায় এবং বিজয়ী মণ্ডলীর নেতৃত্ব হিলকিয়ার পুত্র এলিয়াকিমের হাতে দেওয়া হয়, এবং তখন প্রভু তার মণ্ডলীকে এক পতাকার মতো উচ্চে তুলে ধরেন,
যখন তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচণ্ড আহ্বানের রূপ নেয়। আমি হয়তো অতিরিক্ত পুনরুক্তি করেছি, হিলকিয়ার পুত্র বাক্যাংশটি যুক্ত করে, যেখানে শুধু এলিয়াকিম বললেই চলত, কিন্তু পিতা ও তার সন্তান একসঙ্গে শেষ সাতটি মহামারীর আগে এলিয়ার বার্তার প্রতীকস্বরূপ। এলিয়ার বার্তায় প্রথম পিতা ও শেষ পুত্র বোঝাতে পিতা সন্তানের প্রতীক ব্যবহার করা হয়েছে। এই ভাববাণীমূলক সম্পর্কটি ২২তম অধ্যায়ের চূড়ান্ত ধাঁধাগুলিতে অবদান রাখে। হিলকিয়ার পুত্র এলিয়াকিমকে দেওয়া প্রতিশ্রুতি হল যে প্রভু তার কাঁধে দাউদের গৃহের চাবি স্থাপন করবেন।
দাউদের গৃহ হল পিতা ও পুত্রের বার্তা, যার উল্লেখ যিশু বিদ্রোহী ইহুদিদের সঙ্গে তার শেষ কথোপকথনে করেছিলেন। সেখানেই তিনি প্রকাশিত বাক্য গ্রন্থের সমাপ্তিও টানেন। দাউদের গৃহের একটি চাবি ছিল, যা যদি আর কিছু নাই হয় ১৮৯৪ সালের ২২ অক্টোবর ব্যবহৃত হয়, কারণ শাস্ত্রে এই চাবির উল্লেখ কেবল ফিলাডেলফিয়ার মণ্ডলীর প্রতি বার্তাই আছে।
আর দাউদের গৃহের চাবি আমি তার কাঁধে রাখব, তাই সে খুলবে আর কেউ বন্ধ করতে পারবে না, আর সে বন্ধ করবে আর কেউ খুলতে পারবে না। ইশাইয়া ২২:২২।
আর ফিলাডেলফিয়ার মণ্ডলীর দূতের কাছে লিখ, এ কথা বলেন তিনি, যিনি পবিত্র, যিনি সত্য, যার কাছে দাউদের চাবি আছে, যিনি খুলেন এবং কেউ তা বন্ধ করতে পারে না, এবং যিনি বন্ধ করেন কেউ তা খুলতে পারে না। আমি তো মার কর্ম জানি, দেখ, আমি তোমার সামনে একটি খোলা দরজা রেখেছি যা কেউ বন্ধ করতে পারবে না, কারণ তোমার সামান্য শক্তি আছে, তবু তুমি আমার বাক্য রক্ষা করেছ এবং আমার নাম অস্বীকার করনি। দেখ, শয়তানের সভাগৃহের মধ্যে যারা নিজেদের ইহুদি বলে অথচ নয়, বরং মিথ্যা বলে, তাদের আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের সামনে নত হয়ে প্রণাম করবে এবং বুঝবে যে আমি তোমাকে ভালোবেসেছি, কারণ তুমি আমার ধৈর্যের বাক্য রক্ষা করেছ বলে। আমিও তোমাকে সেই পরীক্ষার সময় থেকে রক্ষা করব যা সমগ্র পৃথিবীর উপর আসবে, পৃথিবীতে বসবাসকারীদের পরীক্ষা করার জন্য। দেখ, আমি শীঘ্রই আসছি, যা তোমার আছে তা দৃঢ়ভাবে ধরে রাখ, যেন কেউ তোমার মুকুট ছিনিয়ে নিতে না পারে। যে জয়ী হবে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করে দেব, এবং সে আর কখনও বাইরে যাবে না, এবং আমি তার উপর আমার ঈশ্বরের নাম লিখব এবং আমার ঈশ্বরের শহরের নাম নতুন জিরুসালেম, যা স্বর্গ হতে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, এবং আমি তার উপর আমার নতুন নাম লিখব, যার কান আছে সে যেন শোনে আত্মা মণ্ডলীগুলিকে যা বলেন। প্রকাশিত বাক্য ৩:৭-১২।
১৮৫৪ সালের ২২ অক্টোবর অতিপবিত্র স্থানের দ্বার খুলে দেয় যে মিলারাইট আন্দোলন তার সময়ে এলিয়াকিম একজন ফিলাডেলফিয়াকে প্রতিনিধিত্ব করে। আমি জানি যে আমাদের মহাজক খ্রিস্টই সেই পর্বের দ্বারটি খুলেছিলেন, কিন্তু খ্রিস্ট হিলকিয়ার পুত্র এলিয়াকিমের কাঁধে সেই চাবিটি রাখেন এবং বলেন সে খুলবে। আমরা এই নিবন্ধের শুরুতে আমি যে বিষয়টি উল্লেখ করেছিলাম সেই বিন্দুতে এসে পৌঁছেছি।
ইশাইয়ার গ্রন্থে আমরা বোঝা শব্দটি ১৮ বার পাই, তবে তার মধ্যে ৭ বার এটি এমন কিছুকে বোঝায় যা কাঁধে তুলে বয়ে নেওয়া হয়, এবং ১১ বার এটি অমঙ্গলসূচক ভবিষ্যৎবাণীকে বোঝায়। ১৮টির মধ্যে একটি ক্ষেত্রে অমঙ্গলসূচক ভবিষ্যৎবাণী অর্থে ব্যবহৃত সেই শব্দটি একই সঙ্গে কাঁধে বয়ে নেওয়া বোঝার অর্থেও ব্যবহৃত হয়েছে।
দর্শনের উপৎকার কাহিনী এমন এক বিনাশের বার্তা সম্পর্কে যা জেরুজালেমে উপাসকদের দুই শ্রেণীতে বিভক্ত করে। বিচার শুরু হওয়ার বিষয়টি চিহ্নিত করেছিল যে ভবিষ্যৎবাণীমূলক বার্তা সেটি ফাদার মিলার উপস্থাপন করেছিলেন, এবং সেটিই ছিল প্রথম স্বর্গদূতের বার্তা, যা শেষ হয় যখন পবিত্র স্থানের দরজা বন্ধ হয় এবং ২২ অক্টোবর ১৮৪৪-এ অতিপবিত্র স্থান উন্মুক্ত হয়। উইলিয়াম মিলারের কাঁধে যে ভার দেওয়া হয়েছিল, যা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তাই ছিল প্রথম স্বর্গদূতের বার্তা, একটি বিনাশের ভবিষ্যৎবাণী, যা ২২ অক্টোবর ১৮৪৪-এ তৃতীয় স্বর্গদূতের বার্তার আগমনের সঙ্গে সমাপ্ত হয়।
দাউদের গৃহের চাবি আমি তার কাঁধে রাখব, এবং বলা হয়েছে সেই দিনে নিশ্চিত স্থানে গাথা যে পেরেকটি আছে সেটি সরিয়ে ফেলা হবে, কেটে ফেলা হবে এবং পড়ে যাবে, আর তার ওপর যে বোঝা ছিল তা কেটে ফেলা হবে।
এখানে বোঝা হিসাবে যে শব্দটি অনুবাদ করা হয়েছে সেটি আসলে এক অমঙ্গলের ভবিষ্যৎবাণীকে নির্দেশ করে, কিন্তু এই অমঙ্গলের ভবিষ্যৎবাণী সেই হিব্রু শব্দ নয়
যা যিশাইয়া কাঁধে বহন করা কোনো কিছুকে বোঝাতে ব্যবহার করেন। অমঙ্গলের ভবিষ্যৎবাণী অর্থে শব্দটি বোঝায় যে হিলকিয়াহের পুত্র এলিয়াকিমের কাঁধে দাউদের চাবি রাখা হবে, আর তার কাঁধে যে বোঝা রয়েছে সেটিও এক অমঙ্গলের ভবিষ্যৎবাণী। এটি এক গভীর শব্দ খেলা।
সিস্টার হোয়াইট বাইবেলের সঙ্গে সংযুক্ত একটি চাবি সম্পর্কে এ কথা বলেন।
ঈশ্বরের বাক্যের সাথে সম্পর্কিত এমন একটি চাবি আছে যা আমাদের সন্তোষ ও আনন্দের জন্য মূল্যবান সিন্ধুকটি খুলে দেয়। প্রত্যেকটি আলোর রশ্মির জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যে অভিজ্ঞতাগুলো এখন আমাদের কাছে অত্যন্ত রহস্যময় সেগুলোর ব্যাখ্যা হবে। এই নশ্বর যতক্ষণ না অমরত্ব ধারণ করে ততক্ষণ কিছু কিছু অভিজ্ঞতা আমরা হয়তো কখনোই সম্পূর্ণভাবে বুঝতে পারব না। ম্যানুস্ক্রিপ্ট রিলিসেস খণ্ড 17:660।
মিলারের স্বপ্ন নিয়ে উদ্বোধনী বক্তব্য এ কথাই বলে।
আমি স্বপ্নে দেখলাম যে ঈশ্বর এক অদৃশ্য হাতের দ্বারা আমাকে প্রায় 10 ইঞ্চি লম্বা ও 6 ইঞ্চি বর্গাকার ইবনীয় মুক্তোর নিপুণ কারুকার্যে খচিত একটি অনন্য নির্মিত বাক্স পাঠালেন। বাক্সটির সঙ্গে একটি চাবি সংযুক্ত ছিল। আমি সঙ্গে সঙ্গে চাবিটি নিয়ে বাক্সটি খুললাম, আর আমার বিস্ময় ও আশ্চর্যের সীমা রইল না, কারণ দেখলাম সেটি নানা ধরনের ও আকারের গয়না, হীরা, মূল্যবান রত্ন এবং বিভিন্ন মাপ ও মূল্যের সোনা রূপোর মুদ্রায় পরিপূর্ণ। সেগুলো বাক্সের ভেতরে নিজ নিজ স্থানে অপরূপভাবে সাজানো ছিল, আর এভাবে সাজানো অবস্থায় তারা এমন এক আলো ও মহিমা প্রতিফলিত করছিল যার তুলনা শুধুই সূর্য। আর্লি রাইটিংস 81।
স্বপ্ন সম্পর্কে জেমস হোয়াইটের পাদ টিকাগুলিতে তিনি চাবি সম্পর্কে এ কথা বলেছেন।
সংযুক্ত চাবি ছিল ভবিষ্যৎবাণীমূলক বাক্য ব্যাখ্যা করার তার পদ্ধতি, শাস্ত্রের সঙ্গে শাস্ত্রের তুলনা, বাইবেলই নিজের ব্যাখ্যাতা। এই চাবি দিয়েই ভাই মিলার সিন্ধুক অর্থাৎ আগমনের মহাসত্য বিশ্বের কাছে উন্মোচন করেছিলেন জেমস হোয়াইট।
জেমস হোয়াইট এই স্বপ্ন সম্পর্কে মন্তব্য করেছিলেন এবং এ কাজ করতে গিয়ে তিনি একটি ভূমিকা লিখেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বুঝে রাখা যে মিলার এই স্বপ্নটি দেখেন এবং 1847 সালে প্রকাশ করেন, যা মহা হতাশার অন্তত 2 বছর পরে, যখন পূর্বে ঐক্যবদ্ধ মিলারবাদী অ্যাডভেন্টিস্টরা ছড়িয়ে পড়েছিল। মিলার আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং যে ছোট পাল ছড়িয়ে পড়েছিল তারা তখনও সেই হতাশার আঘাতে ভুগছিল। মিলারের স্বপ্ন ওই পরিস্থিতিকেই সম্বোধন করেছিল এবং জেমস হোয়াইট এ নিয়ে মন্তব্য করেন। অ্যালেন হোয়াইট এটিকে একেবারে ইতিবাচকভাবে উল্লেখ করেন। জেমস হোয়াইট স্বপ্নটির জন্য একটি ভূমিকা লিখেছিলেন, স্বপ্নটি অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরে কয়েকটি পাত্তিকা যোগ করেছিলেন। যাদের এই তথ্যের প্রয়োজন তাদের জন্য তার ভূমিকা, স্বপ্ন এবং পাত্তিকাগুলি এই নিবন্ধের শেষে থাকবে। ঈশাইয়া 22 অধ্যায় অ্যাডভেন্টবাদের শুরু ও সমাপ্তির একটি চিত্রণ। উভয় ইতিহাসে একটি বিচ্ছেদ ছিল এবং থাকবে, যা 22 অক্টোবর 1844 ঘটেছিল এবং পরে আবার রবিবার আইনের সময় ঘটবে। উভয় ক্ষেত্রে শুরু ও সমাপ্তিতে এই বিচ্ছেদটি 10 কুমারীর দৃষ্টান্তের পরিপূর্ণতা। সিস্টার হোয়াইট আমাদের জানান যে মূর্খ কুমারীরা লাউদিকীয়, সেবনা অ্যাডভেন্টবাদের শুরু ও সমাপ্তিতে লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করে। হিলকিয়ার পুত্র এলিয়াকিম ফিলাডেলফিয় অ্যাডভেন্টিস্টদের প্রতিনিধিত্ব করে।
কিন্তু হিলকিয়া এছাড়াও অ্যাডভেন্টবাদের পিতাকে প্রতিনিধিত্ব করেন, কারণ সে জিরুসালেমের অধিবাসীদের এবং জিহুদার গৃহের পিতা হবে। উইলিয়াম মিলারকে সম্মানের সঙ্গে পিতা মিলার বলা হতো। মিলারের কাঁধে দাউদের চাবি স্থাপন করা হয়েছিল, যা পবিত্র শাস্ত্র অধ্যয়নের তার পদ্ধতির প্রতীক, পংক্তি পর পংক্তি।
সিন্ধুক বলতে বাইবেলকে বোঝানো হয়েছে।
তিনি দাউদের চাবি অর্থাৎ ভবিষ্যৎবাণীর ব্যাখ্যার যে নিয়মগুলো তিনি প্রথম স্বর্গদূতের সত্য উন্মোচনে ব্যবহার করেছিলেন তা ব্যবহার করেছিলেন। সেই নিয়মগুলো দাউদের চাবি, এবং দাউদের চাবি দ্বারা বোঝা গিয়েছিল যে বিনাশের ভবিষ্যৎবাণী ভার সেগুলো পবিত্র স্থানে নিশ্চিত স্থানে পোতা একটি পেরেকের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল। পেরেক ছিল 22 অক্টোবর 1844 তারিখ। পেরেক শব্দটি পিন, পেরেক বা খুঁটি এই সবকে বোঝায়, যা একটি পথচিহ্নের প্রতীক। ভার অর্থাৎ সেই পেরেকের ওপর ঝুলানো বিনাশের ভবিষ্যৎবাণীটি ছিল প্রথম স্বর্গদূতের বার্তা, এবং সেই বার্তার সমাপ্তি ঘটে 22 অক্টোবর 1844, যখন বিনাশের ভবিষ্যৎবাণী পূর্ণ হয় এবং সেটি সরিয়ে ফেলা হয়, কেটে নামিয়ে দেওয়া হয় এবং তা পড়ে যায়। সেটি সরানো হয়েছিল
কারণ বিনাশের ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি অতীত হয়ে গিয়েছিল এবং তখন পেরেকটিকে পবিত্রতম স্থানে সরিয়ে নিতে হয়েছিল, যেখানে তার ওপর আরেকটি বিনাশের ভার ঝুলিয়ে দেওয়া হবে।
মিলারের বিনাশের ভবিষ্যৎবাণী, যা দাউদের চাবি হিসেবে প্রতিনিধিত্ব করা ভবিষ্যৎবাণীমূলক নিয়মাবলীর মাধ্যমে বোঝা গিয়েছিল, পবিত্র স্থানে এমন এক পেরেক স্থাপন করবে যা তার পিতার গৃহের সমস্ত মহিমা ধারণ করবে। উক্ত অংশে গ্লোরি শব্দটির অর্থ ভার। একটি গৃহের ভার যে জিনিস বহন করে তা হল সেই গৃহের ভিত্তি। মিলারের ভিত্তিমূলক কাজ সন্তান ও বংশধর দ্বারা প্রতিনিধিত্বকৃত তৃতীয় স্বর্গদূতের বার্তার সকল অতিরিক্ত আলোর ভার বহন করে। এটি মন্দিরের নানাবিধ পাত্রসমূহের ভারও বহন করে এবং গৌরবময় সিংহাসন স্থাপনের জন্য একটি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছিল। হিলকিয়ার পুত্র এলিয়াকিম ফিলাডেলফিয়ার মণ্ডলীকে প্রতিনিধিত্ব করেন। এলিয়াকিম অর্থ উত্থানের ঈশ্বর, কারণ জিরুসালেমের পিতা এলিয়াকিম উইলিয়াম মিলারকে প্রতিনিধিত্ব করেন, যাকে ঈশ্বর তার নির্বাচিত চুক্তিবদ্ধ জনগণের ভিত্তি পুনরায় স্থাপন করতে ব্যবহার করেছিলেন। তিনি হিলকিয়ার পুত্র। হিলকিয়া নামটি দুটি শব্দ থেকে উদ্ভূত, দ্বিতীয়টির অর্থ ঈশ্বর আর প্রথমটির অর্থ মসৃণতা, যেমন বক্তব্যের মসৃণতা। হিলকিয়া ঈশ্বরের বাক্য বা কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করেন আর তার পুত্র মন্দিরের পুনর্নির্মাণকে প্রতিনিধিত্ব করেন।
অ্যাডভেন্টবাদের শেষে একটি সর্বনাশের ভবিষ্যৎবাণী থাকা আবশ্যক, এবং সেই ভবিষ্যৎবাণীই হল প্রকাশিত বাক্য চৌদ্দের তৃতীয় স্বর্গদূত। শেষে একটি চাবি থাকা চাই, যা মিলারের চাবির দ্বারা প্রতিকায়িত হয়েছিল। আমাদের কালে সেই চাবি ইতিহাসের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে, বিশেষত প্রথম উল্লেখের নিয়মের ওপর, যা অন্তর্ভুক্ত করে অথবা নিজেই সেই নীতি যা খ্রিস্ট নিজে আলফা ও ওমেগা হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। মিলারের একটি পুত্র থাকা আবশ্যক, তখন পিতা হিসেবে মিলার হিলকিয়া প্রভুর বাক্য হয়ে দাঁড়ান, আর মিলারের পুত্র হলেন এলিয়াকিম, যার অর্থ উত্থানের ঈশ্বর। পিতা মিলার মন্দিরকে তুলে ধরেছিলেন, আর মিলারের পুত্র চিহ্নিত করেন কখন লাওদিকিয়া ও ফিলাডেলফিয়া পৃথক হয় এবং ফিলাডেলফিয়াবাসীরা একটি নিশান হিসেবে উত্তোলিত হয়। একটি পেরেক থাকা দরকার, যা দৃঢ়ভাবে গাঁথা থাকবে। তবে মিলারের ইতিহাসে যেমন পবিত্র স্থানে ছিল, তেমন নয়, বরং অতি পবিত্র স্থানে। সেই পেরেক এবং তাতে ঝোলানো বোঝা তৃতীয় স্বর্গদূতের বার্তার শেষে কেটে ফেলা হবে, যেমনটি প্রথম স্বর্গদূতের বার্তার শেষেও হয়েছিল। যখন মিখায়েল উঠে দাঁড়াবেন এবং মানবজাতির অনুগ্রহকাল শেষ হবে, তখন সর্বনাশের ভবিষ্যৎবাণী অতীতকালে পরিণত হবে, অপসারিত, কর্তিত ও পতীত।
১৮৯৪ সালে সময় পার হয়ে যাওয়ার পর যে বিচ্ছেদ বা ছড়িয়ে পড়া ঘটেছিল, তা রবিবারের আইনের সময় আবার পুনরাবৃত্ত হবে। ইশাইয়া বয়স অধ্যায়টি এমন পরিস্থিতির একটি চিত্রণ, যা রবিবারের আইন সংকটে লাওদিকিয়ান অ্যাডভেন্টিস্টদের ফিলাডেলফিয় অ্যাডভেন্টিস্টদের থেকে বিচ্ছেদের দিকে নিয়ে যায়।
আর লাওদিকিয়াদের মণ্ডলীর দূতকে লিখ, এই কথা বলেন আমেন, বিশ্বস্ত ও সত্য সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির আরম্ভ। আমি তোমার কাজগুলো জানি, তুমি না ঠান্ডা না গরম, আমি চাই তুমি হয় ঠান্ডা নয় গরম হও। অতএব তুমি যেহেতু কুসুম গরম এবং না ঠান্ডা না গরম, আমি তোমাকে আমার মুখ থেকে উগরে দেব, কারণ তুমি বল আমি ধনী, ধনসম্পদে সমৃদ্ধ হয়েছি এবং আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আর তুমি জান না যে তুমি দুর্দশাগ্রস্ত ও শোচনীয়, দরিদ্র, অন্ধ ও নগ্ন। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমার কাছ থেকে আগুনে পরীক্ষিত সোনা কিনো যাতে তুমি ধনী হও, এবং শুভ্র বস্ত্র যাতে তুমি পরিধান কর এবং তোমার নগ্নতার লজ্জা যেন প্রকাশ না পায়, এবং তোমার চোখে চোখের মলম লাগাও যাতে তুমি দেখতে পারো। যাদের আমি ভালোবাসি তাদের আমি তিরস্কার করি ও শাসন করি, অতএব উদ্যমী হও এবং পশ্চাত্তাপ কর। দেখ, আমি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি, কেউ যদি আমার কণ্ঠস্বর শোনে এবং দরজা খুলে দেয়, আমি তার কাছে আসব এবং তার সঙ্গে ভোজ করব এবং সেও আমার সঙ্গে। যে জয়ী হয় তাকে আমি আমার সিংহাসনে আমার সঙ্গে বসার অধিকার দেব, যেমন আমিও জয়ী হয়ে আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীদেরকে যা বলছেন। প্রকাশিত বাক্য ৩:৭-২২।
স্বপ্নের ভূমিকাটির পর জেমস হোয়াইট পাদটিকাসহ স্বপ্নটি অন্তর্ভুক্ত করেছেন।
জেমস হোয়াইটের মিলারের স্বপ্নের প্রয়োগ নিয়ে আমার কোনো আপত্তি নেই, যদিও আমরা প্রায়ই মিলারের স্বপ্নের এমন একটি ব্যাখ্যা প্রকাশ করেছি যা জেমস হোয়াইটের ব্যাখ্যা থেকে কিছুটা ভিন্ন। জেমস হোয়াইটের যে মৌলিক দৃষ্টিভঙ্গি আমাদের প্রকাশিত মত থেকে ভিন্ন তা হল তিনি রত্নসমূহকে ঈশ্বরের জনগণের প্রেক্ষাপটে স্থাপন করেন, আর আমরা বুঝি যে ওই রত্নসমূহ ভবিষ্যৎবাণীমূলক সত্যসমূহ। এতে কোনো বিরোধ নেই, কারণ মানুষ তার বিশ্বাসকেই প্রতিফলিত করে, এবং মহা হতাশার পর রত্নসমূহের ছড়িয়ে পড়া রবিবারের আইনের পূর্বে ঈশ্বরের জনগণের ছড়িয়ে পড়াকে প্রতিকায়িত করে। তবে এই বিষয়টি ভবিষ্যৎ গবেষণার জন্য।
জেমস হোয়াইটের উইলিয়াম মিলারের স্বপ্নের ভূমিকা।
নিম্নলিখিত স্বপ্নটি অ্যাডভেন্ট হেরাল্ডে 2 বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল। তখন আমি দেখলাম যে এটি আমাদের দ্বিতীয় আগমন সম্পর্কিত অতীত অভিজ্ঞতাকে স্পষ্টভাবে চিহ্নিত করেছিল এবং বিক্ষিপ্ত পালের কল্যাণের জন্য ঈশ্বরই এই স্বপ্নটি দিয়েছিলেন। প্রভুর মহান ও ভয়াবহ দিনের আসন্ন আগমনের লক্ষণগুলোর মধ্যে ঈশ্বর স্বপ্নকে স্থাপন করেছেন। দেখুন জোয়েল 2:28-31, প্রেরিতদের কাজ 2:17। স্বপ্ন তিনভাবে আসতে পারে। প্রথমত অত্যধিক কর্মব্যস্ততার কারণে, দেখুন উপদেশক 5:2। দ্বিতীয়ত যারা শয়তানের অপবিত্র আত্মা ও প্রতারণার অধীনে আছে তারা তার প্রভাবের দ্বারা স্বপ্ন পেতে পারে, দেখুন ব্যবস্থা বিবরণী 8:9-10-1-6, জিরোমিয়া 23:25-27, 27:9-29, জাখারিয়া 10:2, জিহুদা 8। এবং তৃতীয়ত ঈশ্বর সবসময়ই এবং এখনও স্বপ্নের মাধ্যমে কমবেশি তার লোকদের শিক্ষা দেন যা স্বর্গদূতদের এবং পবিত্র আত্মার মাধ্যমে আসে। যারা সত্যের সুস্পষ্ট আলোর মধ্যে দাঁড়িয়ে থাকে তারা বুঝবে কখন ঈশ্বর তাদের একটি স্বপ্ন দেন, এবং এমনরা মিথ্যা স্বপ্ন দ্বারা প্রতারিত হয়ে বিপথে চালিত হবে না।
তিনি বললেন, এখন আমার কথা শুনো, তোমাদের মধ্যে যদি কোনো নবী থাকে আমি সদাপ্রভু তাকে দর্শনে নিজেকে জানিয়ে দেব এবং স্বপ্নে তার সঙ্গে কথা বলব। গণনা 12:5।
যাকব বললেন, প্রভুর দূত স্বপ্নে আমার সঙ্গে কথা বললেন। আদিপুস্তক 31b, আর ঈশ্বর রাতে স্বপ্নে সিরীয় লাবানের কাছে এলেন। আদিপুস্তক 31:24, আদিপুস্তক 37:5-9 এ জোসেফের স্বপ্নগুলো পড়ুন এবং তারপর মিশরে সেগুলোর পরিপূর্তির আকর্ষণীয় কাহিনী পড়ুন।
গিবিয়নে রাতে স্বপ্নে সলোমনের কাছে প্রভু প্রকাশিত হলেন। 1 রাজাবলী 3:5, দানিয়েলের 2 অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহৎ মূর্তিটি স্বপ্নে দেখানো হয়েছিল, তেমনি 7 অধ্যায়ের 4টি জন্তু ইত্যাদিও। যখন হেরোদ শিশুত্রাণকর্তাকে নাশ করতে চাইল তখন জোসেফকে মিশরে পালিয়ে যেতে স্বপ্নে সতর্ক করা হয়েছিল, মথি 2:13।
আর শেষ দিনগুলোতে এটা ঘটবে, ঈশ্বর বলেন, আমি আমার আত্মা সমস্ত মানুষের ওপর ঢেলে দেব, তোমাদের পুত্ররা ও কন্যারা ভাববাণী করবে, তোমাদের যুবকেরা দর্শন দেখবে আর তোমাদের বৃদ্ধেরা স্বপ্ন দেখবে, প্রেরিতদের কার্য 2:17।
স্বপ্ন ও দর্শনের মাধ্যমে যে ভবিষ্যৎবাণীর দান তা এখানে পবিত্র আত্মার ফল, এবং অন্তিম দিনগুলোতে তা এমন মাত্রায় প্রকাশিত হবে যে একটি নিদর্শন হিসেবে গণ্য হবে। এটি সুসমাচারের গির্জার দানগুলোর একটি।
আর তিনি কিছুজনকে প্রেরিত রূপে, কিছুজনকে নবী রূপে, কিছুজনকে সুসমাচার বক্তা রূপে, আর কিছুজনকে পালক ও শিক্ষক রূপে দান করলেন পবিত্রদের পরিপূর্ণতার জন্য, সেবাকার্যের জন্য, খ্রিস্টের দেহের গঠনের জন্য। ইফিসীয়দের প্রতি পত্র 4:11।
আর ঈশ্বর গির্জায় কিছুজনকে স্থাপন করেছেন, প্রথমে প্রেরিতগণ, দ্বিতীয়ে তো ভাববাদীগণ ইত্যাদি। 1 করিন্থীয় 7:9-10,
ভবিষ্যৎবাণীসমূহকে অবজ্ঞা করো না।
1 থেসালোনিয়ান্স 5:20। এছাড়াও দেখুন অ্যাক্টস 13:1-21:9, রোমান্স 12:6, 1 করিন্থিয়ান্স 14:1-24:39। নবী বা ভবিষ্যৎবাণীসমূহ খ্রিস্টের মণ্ডলীর উন্নতির জন্য এবং ঈশ্বরের বাক্য থেকে এমন কোনো প্রমাণ উপস্থাপন করা যায় না যে সুসমাচার প্রচারক, পালক ও শিক্ষকেরা বন্ধ হয়ে যাওয়ার আগেই এগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপত্তিকারী বলেন, এত বেশি মিথ্যা দর্শন ও স্বপ্ন হয়েছে যে এ ধরনের কোনো কিছুর ওপরই আমি আস্থা রাখতে পারি না। এটা সত্য যে শয়তানেরও নকল আছে, তার সবসময়ই মিথ্যা নবী ছিল, এবং প্রতারণা ও বিজয়ের এই শেষ সময়ে আমরা অবশ্যই তাদের উপস্থিতি প্রত্যাশা করতে পারি। যারা নকল আছে বলে এমন বিশেষ প্রকাশকে প্রত্যাখ্যান করেন তারা একই যুক্তিতে আরও এক ধাপ এগিয়ে অস্বীকার করতে পারেন যে ঈশ্বর কখনও স্বপ্ন বা দর্শনের মাধ্যমে মানুষকে নিজেকে প্রকাশ করেছেন। কারণ নকল তো সবসময়ই ছিল।
স্বপ্ন ও দর্শন সেই মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর নিজেকে মানুষের কাছে প্রকাশ করেছেন। এই মাধ্যমের দ্বারাই তিনি নবীদের সঙ্গে কথা বলেছিলেন। সুষমাচারের গির্জার দানসমূহের মধ্যে তিনি ভবিষ্যৎবাণীর দানকে স্থাপন করেছেন এবং শেষ দিনগুলোর অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে স্বপ্ন ও দর্শনকেও একত্রে গণ্য করেছেন। আমেন। উপরের মন্তব্যগুলিতে আমার উদ্দেশ্য ছিল শাস্ত্রসম্মতভাবে আপত্তিসমূহ দূর করা এবং পরবর্তী অংশের জন্য পাঠকের মনকে প্রস্তুত করা। জেমস হোয়াইট, ভাই মিলারের স্বপ্ন, 1-3।
উইলিয়াম মিলারের দ্বিতীয় স্বপ্ন।
আমি স্বপ্ন দেখলাম যে ঈশ্বর অদৃশ্য এক হাতের দ্বারা আমাকে বিচিত্র কারুকার্যে নির্মিত একটি ছোট সিন্দুকও পাঠালেন, প্রায় 10 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি বর্গাকার, যা ইবনি কাঠ ও মুক্তায় নিপুণভাবে খচিত ছিল। সিন্দুকটির সঙ্গে একটি চাবি লাগানো ছিল। আমি সঙ্গে সঙ্গেই চাবিটি নিয়ে সিন্দুকটি খুললাম। তখন আমার বিস্ময় ও আশ্চর্যের সীমা রইল না। দেখলাম সেটি নানা রকম ও আকারের রত্ন, হীরা, মূল্যবান পাথর এবং নানাবিধ মাপ ও মূল্যের সোনার উপর মুদ্রায় পরিপূর্ণ। সেগুলো সিন্দুকের নিজ নিজ স্থানে সুন্দরভাবে সাজানো ছিল, আর এভাবে সাজানো অবস্থায় তারা এমন আলো ও জ্যোতি প্রতিফলিত করছিল যার তুলনা কেবল সূর্যের সঙ্গে চলে। এর দ্যুতি, সৌন্দর্য এবং অন্তর্গত বিষয়বস্তুর মূল্য দেখে আমার হৃদয় উল্লাসে ভরে উঠেছিল বটে, তবু এই বিস্ময়কর দৃশ্য একা উপভোগ করা আমার কর্তব্য নয় বলে আমি মনে করেছিলাম। তাই আমি সেটি আমার ঘরের সেন্টার টেবিলে রেখে খবর ছড়িয়ে দিলাম যে যার ইচ্ছে সে এসে এই জীবনে মানুষের দেখা সবচেয়ে মহিমান্বিত ও দীপ্তিময় দৃশ্যটি দেখে যেতে পারে। লোকেরা আসতে শুরু করল, প্রথমে অল্প সংখ্যক, কিন্তু ক্রমে তা ভিড়ে পরিণত হল। যখন তারা প্রথম রত্নপেটিকার ভেতর তাকাল, তারা বিস্মিত হতো এবং আনন্দে উল্লাস ধ্বনি তুলত, কিন্তু দর্শক বাড়তে থাকলে সবাই রত্নগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করত, রত্নপেটিকা থেকে বের করে টেবিলের ওপর ছড়িয়ে দিত। আমি ভাবতে লাগলাম, মালিক আবার আমার কাছে রত্নপেটিকা ও রত্নগুলো চাইবেন, আর যদি আমি সেগুলোকে ছড়িয়ে যেতে দিই, তবে আগের মতো আর কখনোই রত্নপেটিকার ভিতরে তাদের নিজ নিজ স্থানে বসাতে পারব না। এবং মনে হল ওই বিপুল জবাবদিহি আমি কোনোদিনও দিতে পারব না। তখন আমি লোকজনকে অনুরোধ করতে লাগলাম যেন তারা সেগুলোতে হাত না দেয় কিংবা রত্নপেটিকা থেকে বের না করে, কিন্তু আমি যত বেশি অনুরোধ করলাম তারা ততই সেগুলো ছড়িয়ে দিল, এবং এখন মনে হল তারা সেগুলো ঘরের সর্বত্র, মেঝেতে এবং ঘরের প্রতিটি আসবাবপত্রের ওপর ছড়িয়ে দিচ্ছে। আমি তখন দেখলাম আসল রত্ন ও মুদ্রার মাঝে তারা অগণিত নকল রত্ন ও জাল মুদ্রা ছড়িয়ে দিয়েছে। তাদের নিজ আচরণ ও অকৃতজ্ঞতায় আমি ভীষণ ক্রুদ্ধ হলাম এবং সেই জন্য তাদের তিরস্কার ও ভর্ৎসনা করলাম, কিন্তু আমি যতই তিরস্কার করলাম তারা ততই আসলগুলোর মধ্যে নকল রত্ন ও জাল মুদ্রা ছড়াতে লাগল। আমি তখন আমার দেহাত্মায় ক্ষুব্ধ হলাম এবং তাদের ঘর থেকে ঠেলে বের করতে শারীরিক বল প্রয়োগ করতে শুরু করলাম, কিন্তু আমি যখন একটিকে বের করছিলাম তখনই আরও তিনটি ঢুকে পড়ত এবং ময়লা, কাঠের কুচি, বালি আর নানারকম জঞ্জাল এনে দিত, যতক্ষণ না তারা প্রকৃত রত্ন, হীরা ও মুদ্রাগুলোর প্রতিটিকে ঢেকে দিত, সবই চোখের আড়ালে চলে যেত। তারা আমার গহনার বাক্সটিকেও টুকরো টুকরো করে জঞ্জালের মধ্যে ছড়িয়ে দিল। আমি ভাবলাম আমার দুঃখ বা ক্রোধকে কেউই গুরুত্ব দেয় না। আমি সম্পূর্ণ নিরুৎসাহিত ও হতাশ হয়ে পড়লাম, বসে পড়ে কাঁদলাম। এভাবে আমি আমার মহাক্ষতি ও জবাবদিহিতার জন্য কাঁদছিলাম ও শোক করছিলাম। তখন আমি ঈশ্বরকে স্মরণ করলাম এবং আন্তরিকভাবে প্রার্থনা করলাম তিনি যেন আমাকে সাহায্য পাঠান। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং এক ব্যক্তি ঘরে প্রবেশ করল। তখন ঘরের লোকেরা সবাই সেখান থেকে বেরিয়ে গেল। তার হাতে ধুলো ময়লা ঝাড়ার ব্রাশ ছিল। সে জানালাগুলো খুলে ঘরের ময়লা ও আবর্জনা ঝাড়তে শুরু করল। আমি তাকে বিরত থাকতে চিৎকার করে বললাম, কারণ আবর্জনার মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিল কিছু মূল্যবান রত্ন। সে আমাকে বলেছিল, ভয় পেও না, কারণ সে তাদের দেখাশোনা করবে। তখন সে ধুলো আর আবর্জনা, নকল রত্ন ও জাল মুদ্রা ঝাড়তে ঝাড়তে সেগুলো সব মেঘের মতো উঠে জানালা দিয়ে বাইরে চলে গেল আর বাতাস সেগুলো উড়িয়ে নিয়ে গেল। হুড়োহুড়িতে আমি এক মুহূর্তের জন্য চোখ বুঝলাম। আবার খুলতেই দেখলাম আবর্জনা সব গায়েব, মূল্যবান রত্ন, হীরা, সোনা আর রূপোর মুদ্রা সারা ঘরে প্রাচুর্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তারপর তিনি টেবিলের ওপর একটি সিন্ধুক রাখলেন যা আগেরটির চেয়ে অনেক বড় এবং আরও সুন্দর, এবং মুঠো ভরে রত্ন হীরা মুদ্রা তুলে সেগুলো সিন্ধুকে ঢেলে দিলেন, একটিও বাকি না থাকা পর্যন্ত, যদিও কিছু হীরা পিনের ডগার চেয়েও বড় ছিল না।
তারপর তিনি আমাকে বললেন, এসো এবং দেখো। আমি রত্নপেটিকার ভেতর তাকালাম, কিন্তু দৃশ্য দেখে আমার চোখ ঝলুসে উঠল। সেগুলো আগের মহিমার দশগুণ উজ্জ্বলতাই দীপ্যমান ছিল। আমি ভেবেছিলাম যেসব দুষ্ট ব্যক্তি সেগুলো ছড়িয়ে দিয়ে ধুলোয় মারিয়ে দিয়েছিল, তাদের পায়ে বালিতে ঘষা খেয়ে সেগুলো যেন ঘষে মেজে ফেলা হয়েছে। সেগুলো রত্নপেটিকায় অপূর্ব শৃঙ্খলায় সাজানো ছিল, প্রতিটি নিজ নিজ স্থানে, এবং যিনি সেগুলো এতে ঢেলে দিয়েছিলেন তার কোনো দৃশ্যমান পরিশ্রমের চিহ্ন ছিল না। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, আর সেই চিৎকারেই ঘুম ভাঙল আমার। প্রারম্ভিক রচনা বলি, ৮১-৮৩।
জেমস হোয়াইটের পাদটিকা।
ক্যাসকেট আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত বাইবেলের মহান সত্যসমূহকে প্রতিনিধিত্ব করে, যেগুলো বিশ্বে প্রকাশ করার জন্য ভাই মিলারকে দেওয়া হয়েছিল। সংযুক্ত চাবি ছিল ভবিষ্যৎবাণীমূলক বাণী ব্যাখ্যা করার তার পদ্ধতি, শাস্ত্রের সঙ্গে শাস্ত্রের তুলনা, বাইবেল নিজেই নিজের ব্যাখ্যাতা। এই চাবি দিয়ে ভাই মিলার বাক্সটি অর্থাৎ বিশ্বের কাছে আগমনের মহান সত্য খুলে দিলে। লোকেরা আসতে শুরু করল, প্রথমে সংখ্যায় ছিল কম, কিন্তু বাড়তে বাড়তে তা ভিড়ে পরিণত হল। যখন অ্যাডভেন্ট মতবাদটি প্রথমে ভাই মিলার এবং আরও অল্প কজন প্রচার করেছিলেন, তখন এর খুব সামান্যই প্রভাব পড়েছিল এবং এতে খুবই অল্প কজন জেগে উঠেছিল। কিন্তু ১৮৪০ থেকে ১৮৪৪ সালের মধ্যে যেখানেই এটি প্রচারিত হতো, সমগ্র সমাজ জাগ্রত হয়ে উঠত। রত্ন, হীরা ইত্যাদি, যা নানা ধরনের ও মাপের এবং গয়নার বাক্সে তাদের নিজ নিজ স্থানে সুন্দরভাবে সাজানো, এসবই ঈশ্বরের সন্তানদের প্রতিনিধিত্ব করে, যারা সকল গির্জা থেকে এবং জীবনের প্রায় প্রত্যেক স্তর ও অবস্থান থেকে এসে অ্যাডভেন্ট বিশ্বাস গ্রহণ করেছিলেন এবং সত্যের পবিত্র উদ্দেশ্যে নিজ নিজ অবস্থানে দৃঢ়ভাবে দাঁড়াতে দেখা গিয়েছিল। এই শৃঙ্খলার মধ্যে চলতে গিয়ে প্রত্যেকে নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের সামনে বিনীতভাবে চলতে চলতে তারা পৃথিবীর প্রতি আলো ও মহিমা প্রতিফলিত করেছিল, যা তুলনীয় ছিল কেবল প্রেরিতদের যুগের গির্জার সঙ্গে। বার্তাটি রেভেলেশন ১৪:৬-৭ যেন বাতাসের ডানায় ভর করে উড়ে গেল, এবং আমন্ত্রণটি আসো কারণ সব কিছু এখন প্রস্তুত, লুক ১৪:১৭, শক্তি ও প্রভাব নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ল।
যখন উড়ন্ত স্বর্গদূত প্রকাশিত বাক্য ১৪:৬-৭ প্রথম চিরন্তন সুসমাচার প্রচার করতে শুরু করল, ঈশ্বরকে ভয় করো এবং তাকে মহিমা দাও, কারণ তার বিচার করার সময় এসেছে, তখন যীশুর আগমন ও পুনঃস্থাপনের প্রত্যাশায় অনেকে আনন্দে চিৎকার করেছিল, অথচ তারাই পরে বিরোধিতা ও উপহাস করেছে, এবং যে সত্য অল্প আগেও তাদের আনন্দে ভরিয়ে দিয়েছিল সেই সত্যকেই বিদ্রূপ করেছে। তারা রত্নগুলোকে বিপর্যস্ত করে ছড়িয়ে দিল। এতে আমরা ১৮৮৪ দুকোদের সালের সর্পে পৌঁছি, যখন বিচ্ছুরণের সময় শুরু হয়েছিল। লক্ষ্য করুন, যারা একসময় আনন্দে চিৎকার করেছিল তারাই রত্নগুলোকে বিপর্যস্ত করে ছড়িয়ে দিয়েছিল, আর ১৮৮৪ সালের পর থেকে যারা একসময় সত্য প্রচার করেছিল এবং তাতে আনন্দিত হয়েছিল, কিন্তু পরে ঈশ্বরের কাজ এবং আমাদের অতীত প্রভুর আগমন বিষয়ক অভিজ্ঞতায় ভাববাণীর পূর্তিকে অস্বীকার করেছে, তাদের মতো কার্যকরভাবে আর কেউ পালকে ছত্রভঙ্গ করেনি বা ভ্রান্ত পথে পরিচালিত করেনি। ভাই মিলারের সাক্ষ্য, ১৮৪৪ সালের সপ্তম মাসের মিডনাইট ক্রাইয়ের পরবর্তী কয়েক মাস ধরে ছিল যে দ্বার বন্ধ হয়ে গেছে এবং অ্যাডভেন্ট আন্দোলন ছিল ভবিষ্যৎবাণীর পরিপূর্তি এবং আমরা সময় সম্পর্কে প্রচার করতে সঠিকই ছিলাম। তিনি তখন অ্যাডভেন্ট হেরাল্ডের মাধ্যমে তার ভাইদের উপদেশ দিয়েছিলেন অটল থাকতে, ধৈর্য ধরতে এবং একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করতে, আর শিগগিরই ঈশ্বর সময় সম্পর্কে প্রচার করার জন্য তাদেরকে সঠিক প্রমাণ করবেন। এভাবে তিনি রত্নদের পক্ষে সওয়াল করেছিলেন যখন তিনি তাদের জন্য নিজের জবাবদিহি অনুভব করছিলেন এবং যে তা হবে অপরিমেয়। আসলগুলোর মধ্যে ছড়িয়ে থাকা নকল রত্ন ও জাল মুদ্রা স্পষ্টতই মিথ্যা ধর্মান্তরিতদের অথবা অচেনা সন্তানদের হোসেয়া ৫:৭ প্রতিনিধিত্ব করে, যেহেতু ১৮৪৪ সালে দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয় পূর্বের চেয়ে অনেক বড় এবং অধিক সুন্দর রত্নভাণ্ড, যাতে বিক্ষিপ্ত রত্ন, হীরা ও মুদ্রা একত্র করা হয়েছিল, তা জীবন্ত বর্তমান সত্যের বিস্তৃত ক্ষেত্রকে নির্দেশ করে, যেখানে বিক্ষিপ্ত পালকে সমবেত করা হবে, অর্থাৎ 124,000 জনকে, যাদের প্রত্যেকেরই জীবন্ত ঈশ্বরের সিলমোহর থাকবে। মূল্যবান হীরাগুলোর একটিও অন্ধকারে পড়ে থাকবে না, যদিও কিছু সুইয়ের নোকের চেয়েও বড় নয়, তবুও তারা উপেক্ষিত হবে না এবং বাদ পড়বে না, এই দিনে যখন ঈশ্বর তার রত্নসমূহ সংগ্রহ করছেন। মালাখী 3:6-18। তিনি তার স্বর্গদূতদের পাঠিয়ে যেমন সদম থেকে লোটকে তড়ায় বের করে আনেছিলেন, তেমনি তাদেরও তড়ায় বের করে আনতে পারেন। পৃথিবীতে প্রভু এক সংক্ষিপ্ত কাজ করবেন, তিনি ধার্মিকতায় সেটিকে সংক্ষিপ্ত করবেন। রোমিও 9:28 দেখুন।
ময়লা ও কাঠের কুচি, বালি এবং নানা প্রকার আবর্জনা 1874 সালের শরৎকাল থেকে দ্বিতীয় আগমনে বিশ্বাসীদের মধ্যে আনা হয়েছে এমন নানাবিধ ও অসংখ্য ভ্রান্তির প্রতিনিধিত্ব করে। এখানে আমি তাদের কয়েকটির কথা উল্লেখ করব।
এক, মেষপালকদের মধ্যে কেউ কেউ যে ধৃষ্টতাপূর্ণ অবস্থান নিয়েছিলেন মধ্যরাত্রি ডাক দেওয়া হওয়ার পরই, তা হল সপ্তম মাসের আন্দোলনের সঙ্গে যে পবিত্র আত্মার গম্ভীর হৃদয় গলানো শক্তি ছিল, তা নাকি মেসমেরিক প্রভাব। জর্জ স্টোর্স এই অবস্থান প্রথম দিকে নেওয়াদের অন্যতম ছিলেন। 1844 সালের শেষ ভাগে তখন নিউ ইয়র্ক সিটিতে প্রকাশিত মিডনাইট ক্রাইয়ে তার লেখাগুলি দেখুন। 1845 সালের বসন্তে অলবিনি কনফারেন্সে জেভি হাইমস বলেছিলেন যে সপ্তম মাসের আন্দোলন 7 ফুট গভীর মেসমেরিজম উৎপন্ন করেছে। উপস্থিত ছিলেন এবং মন্তব্যটি শুনেছিলেন, এমন একজন আমাকে এ কথা বলেছেন, যারা সপ্তম মাসের আহ্বানে সক্রিয় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যরা পরে ওই আন্দোলনকে শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন। খ্রিস্ট ও পবিত্র আত্মার কাজকে শয়তানের বলে অভিহিত করা আমাদের ত্রাণকর্তার দিনে যেমন ঈশ্বর নিন্দা ছিল, এখনও তেমনই ঈশ্বর নিন্দা।
2. নির্দিষ্ট সময় নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা। তৈৎস দিনের সময়কাল 1884 সালে সমাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তি সমাপ্তির সময়সীমা হিসেবে বেশ কয়েকটি তারিখ নির্ধারণ করেছেন। এভাবে তারা মাইলফলকগুলো সরিয়ে দিয়েছে এবং সমগ্র অ্যাডভেন্ট আন্দোলনের ওপর অন্ধকার ও সন্দেহ ডেকে এনেছে।
3. আত্মবাদ, তার সব খেয়াল খুশি ও বাড়াবাড়ি সহ শয়তানের এই ছলনা, যা মৃত্যুর ভয়াবহ কাজ সম্পন্ন করেছে, তা কাঠের কুচি ও সব ধরনের আবর্জনা দ্বারা অত্যন্ত যথাযথভাবে উপস্থাপিত হয়েছে। আত্মবাদের বিষপানকারীদের অনেকেই আমাদের অতীত অ্যাডভেন্ট অভিজ্ঞতার সত্যতা স্বীকার করেছে এবং এ থেকেই অনেকে বিশ্বাস করতে প্ররোচিত হয়েছে যে 1843 ও 1844 সালে ঈশ্বর মহান অ্যাডভেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন। এ কথা বিশ্বাস করার স্বাভাবিক ফল ছিল আত্মবাদ। যারা বিনাশকর ভ্রান্ত মতাবলী প্রবেশ করাবে, এমনকি যিনি তাদের মূল্য দিয়ে কিনেছিলেন সেই প্রভুকেও অস্বীকার করবে, তাদের কথা বলতে গিয়ে পিতর বলেছেন, তাদের কারণে সত্যের পথ নিন্দিত হবে।
4. SS Snow, নিজেকে নবী এলিয়া বলে দাবি করা এই ব্যক্তি তার অদ্ভুত ও উচ্ছৃঙ্খল পথচলায় এই বিনাশের কাজে নিজের অংশও পালন করেছে এবং তার পথচলা অনেক সৎ আত্মার মনে প্রতীক্ষারত সন্তদের জন্য যে সত্য অবস্থান সেটিকে বদনামে ফেলবার প্রবণতা সৃষ্টি করেছে।
এই ভুল ত্রুটির তালিকায় আমি আরও অনেক কিছু যোগ করতে পারি, যেমন অতীতে প্রকাশিত বাক্য 2:4, 1000 বছর, প্রকাশিত বাক্য 4:14, 1:00, খ্রিস্টের পুনরুত্থানের পর যারা উঠে কবর থেকে বেরিয়ে এসেছিল, কর্মহীনতার মতবাদ, শিশুদের বিনাশের মতবাদ ইত্যাদি ইত্যাদি।
এই ভ্রান্তিগুলো এত অধ্যবসায়ের সঙ্গে প্রচারিত হয়েছিল এবং অপেক্ষারত মেষপালের ওপর এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যে ভাই মিলার যখন স্বপ্নটি দেখলেন তখন সত্য রত্নগুলো দৃষ্টির আড়ালে ছিল এবং নবীর কথাগুলো প্রযোজ্য ছিল, বিচার পিছনে ফিরিয়ে দেওয়া হয়েছে আর ন্যায় অনেক দূরে দাঁড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি। ঈশাইয়া 185:1 দেখুন। সেই সময় দেশে এমন কোনো অ্যাডভেন্ট পত্রিকা ছিল না যা বর্তমান সত্যের পক্ষ সমর্থন করত। দ্য ডে ডন ছিল সেই ক্ষুদ্র পালের সত্য অবস্থান রক্ষাকারী শেষ পত্রিকা, কিন্তু প্রভু ভাই মিলারকে এই স্বপ্ন দেওয়ার কয়েক মাস আগেই সেটি বন্ধ হয়ে যায় এবং মৃত্যুপূর্ব শেষ সংগ্রামে তা ক্লান্ত দীর্ঘশ্বাস তোলা সাধুগণকে তাদের চূড়ান্ত মুক্তির সময় হিসেবে 1857 সালের দিকে নির্দেশ করেছিল, যা তখন ভবিষ্যতে আরও 30 বছর দূরে ছিল। হায় হায়,
তাই আশ্চর্যের কিছু নয় যে ভাই মিলার তার স্বপ্নে এই করুণ পরিস্থিতি দেখে বসে পড়ে কেঁদেছিলেন।
ভাই মিলার 22 ডিসেম্বর 1839 মৃত্যুবরণ করেন, যা তার স্বপ্নে বলা নিম্নোক্ত কথার পরিপূর্তি ঘটাল। কোলাহলের মাঝে আমি এক মুহূর্তের জন্য চোখ বুজলাম। এই বিস্ময়কর পরিপূর্তি এতই স্পষ্ট যে কারো চোখ এড়াবে না।
রত্নভাণ্ডটি 10 কুমারীর দৃষ্টান্তে নির্দেশিত মতে ভাই মিলার যে দ্বিতীয় আগমনের সত্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছিলেন তারই প্রতীক। মথি 25:5 এবং 11, প্রথমত সময় 1833, দ্বিতীয়ত অপেক্ষাকাল, তৃতীয়ত 1854 সালের সপ্তম মাসে মধ্যরাত্রির ডাক এবং চতুর্থত বন্ধ দরজা। 1833 সাল থেকে যারা দ্বিতীয় আগমনের পত্রিকা পড়েছেন তাদের মধ্যে কেউই অস্বীকার করবেন না যে ভাই মিলার দ্বিতীয় আগমনের ইতিহাসে এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন দিয়েছেন। সত্যের এই সুসম্বদ্ধ ব্যবস্থা বা রত্নভাণ্ডটি তাদের দ্বারা টুকরো টুকরো করে ছিন্নভিন্ন করা হয়েছে এবং আবর্জনার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যারা নিজেদের অভিজ্ঞতাকেই প্রত্যাখ্যান করেছে এবং সেই সত্যগুলোকেই অস্বীকার করেছে যেগুলো তারা ভাই মিলারের সঙ্গে একত্রে অকুতোভয়ে বিশ্বের কাছে প্রচার করেছিল।
তখন গির্জা হবে পবিত্র এবং ঈশ্বরের সিংহাসনের সামনে নির্দোষ, তাদের সকল ভ্রান্তি দোষ ও পাপ স্বীকার করে এবং খ্রিস্টের রক্ত দ্বারা সেগুলো ধুয়ে নেওয়া ও মুছে ফেলার পর তারা হবে কলঙ্ক বা ভাঁজ কিংবা এ জাতীয় কোনো কিছুর বিহীন। তখন তারা তাদের পূর্বতন মহিমার 10 গুণ জ্যোতিতে দীপ্যমান হবে। জেমস হোয়াইট অসওয়েগো, মে 1850।